This track was downloaded from FusionBD.com.
শুনছি এবিসি রেডিও 90.2 শুরু হয়ে গেল রহস্য ঘেরা কুয়াশার আয়োজন, অর্থাৎ কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শর্মিং
আর আমি অনিন্দু।
আর আজকে আমাদের একটা খুবই কি বলবো প্রতিবারের মতন আর বেটটা একটু বাড়বে রহস্যজনক কাহিনী আছে যেটা থাকে সব সময়। তো শুরু করতে চাচ্ছি একজন বন্ধুর পাঠানো দুটো গল্প দিয়ে। তার নাম হচ্ছে তুষার মাহমুদ, যিনি পাঠিয়েছেন। তিনি উল্লেখ করে পাঠিয়েছেন যে দুটো গল্পই অনুবাদ, অর্থাৎ দুটো অনুবাদ করা গল্প, কিন্তু রহস্যের গল্প। যে গল্পটি প্রথমে পড়ে শোনাবো, কিন্তু তার আগে কিছু কথা বলবো। সেই গল্পটার নাম হচ্ছে ফাঁদ, ব্যাসিল কুপারের লেখা। তো গল্পে যাবার আগে দুটো গল্প সময় পেলে দুটোই পড়বো, একটা আমি শোনাচ্ছি আর একটা শোনাচ্ছে অনিন্দ। আর এখন ঘড়িতে 11:25, তারপরে আমরা রাত 12টায় আমাদের মূল গল্পে চলে যাব। এই ফাঁকে যারা আমাদের সঙ্গে আছে, আমাদেরকে লিখতে চাইছো, আমাদেরকে লিখতে পারো যে কোনো মোবাইল থেকে 222-1 নম্বরে। কিন্তু তার আগে যে নিয়মটি আছে, নতুন নিয়ম হয়েছে, সেটা জানিয়ে দিচ্ছি। প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে যাবে, তারপর ABC লিখে কুয়াশা সম্পর্কে তুমি যে আয়োজন চলছে, সেই যে গল্প চলছে বা যে গল্পটা আমরা পড়বো সেটা সম্পর্কে তোমাদের কোনো কৌতূহল থাকলে বা যে কোনো ধরনের কথা থাকলে লিখে পাঠাতে পারো। সেটা লিখে দিয়ে তারপর 222-1 নম্বরে সেন্ড করতে হবে। তো ঠিক আছে, আমি আমার মনে হয় আমার ফ্যান পেজ আছে একটা RJ শর্মিং, আর ABC রেডিও FM 89.2 একটা ফ্যান পেজ আছে, সেখানেও পাঠানো যেতে পারে। তো আমি প্রথম যে গল্পটা পড়ে শোনাচ্ছি, দুটোই তুষার মাহমুদ পাঠিয়েছেন আমাদেরকে, তিনি উল্লেখ করেছেন নামগুলো। প্রথমে এই গল্পটা দিয়ে শুরু হোক, কারণ আমরা এর আগেও নিয়ম করে এখন থেকে বন্ধুদের পাঠানো গল্প পড়ে শোনাচ্ছি প্রতি আয়োজনে। এটা সেই এইরকম একটা ফলের সময়, অর্থাৎ অক্টোবরের এক সন্ধ্যার ঘটনা, ফ্রান্সের একটা শহর বা একটা জায়গার একটি ঘটনা আমি পড়ে শোনাচ্ছি। অক্টোবরের এক সন্ধ্যায় ছোট্ট হোটেলটায় এসে পৌঁছলেন মসিয়ে পিনেট। মসিয়ে পিনেট হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় মসিয়ে মানে মিস্টার পিনেট। রাস্তার উপরে শরতের শুকনো পাতা বিবর্ণ পথটা ধরে হেডলাইটের আলোয় পাশে আধার চিরে আসার সময় মনটা বেশ উৎফুল্লই ছিল পিনেটের। তিনি প্যারিস টেক্সটাইল ম্যানুফ্যাকচারের একটি বড় ফার্মের রিপ্রেজেন্টেটিভ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি যান আনন্দ ভ্রমণে বা আনন্দ করতে বা বিনোদনের কারণে। তবে আজকে অবশ্য আলাদা আরেকটা কারণও আছে, এবং আলাদা আরেকটা অঞ্চলে এসেছেন তিনি। প্যারিসের দক্ষিণে লিয়ন্স থেকে ইলেডি ফ্রান্সের দিকে তিনি যাত্রা শুরু করেছেন। তার একটা ফুর্তির আজকে এবারের ফুর্তির তার কারণ যেটা হচ্ছে মেয়েদের, সেটা অনিন্দ, সেটা হচ্ছে তার বেতন বেড়েছে। তো ফুর্তির অন্যতম কারণ হচ্ছে এটা। এছাড়াও এমনিতে তিনি আনন্দ বিনোদনের জন্য এক জায়গা থেকে আরেকটা সবসময় ঘুরে
বেড়ায়,
অনেক জায়গায় যায়। তো ভিন্ন এক এলাকায় যেতে পারছেন, স্বভাবতই তার খুব ভালো লাগছে। নতুন এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় শ্বাসরুদ্ধকর। বিপুল বেগে গাড়ি ছুটিয়েছিলেন পিনেট, এবং হাসিতে উদ্ভাসিত তার চেহারা। আনন্দে থাকার এই কথা, অত্যন্ত সফল হয়েছে তার এবারের ট্যুর। মক্কেলের দেওয়া টাকায় মানি ব্যাগটা একেবারে ফুলে ফেপে আছে। এই মুহূর্তে তিনি ফ্রান্স থেকে 50 মাইল দক্ষিণে আছেন, এবং তার বাড়ি থেকে যেখানে তিনি আছেন সেখান থেকে তার বাড়ি যেতে বেশ দীর্ঘ একটা পথ তাকে পাড়ি দিতে হবে। এবং এই দীর্ঘ পথ ভ্রমণে শরীর তার বেজায় ক্লান্ত, গাড়ি ছেলে বাড়ি পৌঁছবার ধকল তিনি আর সইতে পারবেন না, সেটা তিনি বুঝতে পেরেছেন। এবং সে কারণেই তিনি চিন্তা করলেন যে না, এখন একটু বিশ্রাম না নিলেই নয়। একটা গ্রামের পাশ দিয়ে ছুটছিলেন তিনি, হঠাৎ করে ছোট্ট একটা হোটেলের সাইনবোর্ডে তার চোখটা আটকে যায়। তিনি সিদ্ধান্ত নেন রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন বাড়ি ফিরে চলে যাবেন। হোটেলটা প্রায় একটা জঙ্গলের মধ্যেই বলা যায়। চারপাশে পাইন গাছ, একটা ক্যানভাসের নিচে কতগুলো চেয়ার টেবিল ফেলে রাখা হয়েছে। তবে হলওয়েতে আলো জ্বলছে। তার মানে এটা পরিত্যক্ত নয়, কারণ জায়গাটা বেশ নিরিবিলি। তিনি হয়তো তাই ভাবছিলেন যে জায়গাটা বোধহয় পরিত্যক্ত। তো পাইন গাছের নিচে গাড়িটা রাখলেন পিনেট। একটা বার চোখে পড়ল তার, অনেকগুলো বোতল সাজানো বাটিতে, দেখে মনে হয় উষ্ণ তরল পদার্থে বোঝাই বোতলগুলো। হোটেল বা সরাইখানাটির সামনে আর কোনো গাড়ি নেই, তবে এই নিয়ে পিনেটের দুশ্চিন্তার কোনো কিছুই নেই। তিনি কারো সঙ্গ আশাও করছেন না এই মুহূর্তে। আর এই মুহূর্তে সেই মুহূর্তে আধ বোতল ওয়াইনের জন্য তার মনটা বেশ আকুলি বিকুলি করছিল। তার শরীরে যে শীতল ভাব, হিমেল একটা ভাব, সেটা থেকে তিনি নিষ্কৃতি পেতে চান। তো যে যা ভাবা সেই কাজ। তারপর পেট পুরে ডিনার খেয়ে আধ ঘন্টা ঘুমিয়ে পরের দিন সকালে তাজা ও তাজা মন নিয়ে শরীর নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করা যাবে, অর্থাৎ প্যারিসের উদ্দেশ্যে তিনি যাবেন, এটাই তিনি ভেবে রাখতেন। তো গাড়ি পার্ক করে ওটাতে তালা লাগালেন পিনেস। তারপরে হল ঘরে ঢুকলেন। পলিশ করা মেঝেতে শুয়ে আছে একটা বেড়াল। শহরে পোশাক পরে একটা লোক পান করছে, মদ্যপান করছে বসে। এছাড়া জীবনের চিহ্ন নেই কোথাও। লোকটা পিনেটকে দেখে মৃদু গলায় শুভ সন্ধ্যা বলল, তারপর তরল জিনিসটা শেষ করে বেরিয়ে গেল। পিনেট জানালা দিয়ে দেখলেন একটা নীল রঙের বড় মার্সিডিজ নিয়ে চলে যাচ্ছে লোকটা। গাড়িটা রাস্তার ঢালে পার্ক করা ছিল। কাউন্টারের বেল টিপে ধরতে চটি ফটফট করে এগিয়ে এলো একটা লোক। বিনয়ের অবতার সেটি, সে জানালো, হ্যাঁ সে অবশ্যই এখানে একটা ঘর পেতে পারেন আর ডিনারের ব্যবস্থাও করা যাবে। তো পিনেট রেজিস্টারে নিজের নাম সই করলেন। চারপাশে চোখ বুলিয়ে অবাকই লাগলো তার, এত বড় ডাইনিং রুম, অন্তত 200 মানুষ একসঙ্গে বসে খেতে পারে, অথচ কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। শুধু শুরুতেই একটা লোক ছিল যে লোকটা ওয়াইন খাচ্ছিল এবং খেয়ে সেটা শেষ করে চলে গেল।
এখন একমাত্র
হ্যাঁ সেই পিনেটি আছে এখানে। আর এটা টুরিস্ট সিজনও নয়, ব্যাখ্যা করলো হোটেলের মালিক, তাই লোকজন খুব কমই আসে। অবশ্য এ নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই পিনেটের। তিনি এখন ডিনার খেয়ে শুয়ে পড়তে পারলে খুশি, এবং তিনি শুধু খাবেন, রাত কাটাবেন এবং পরের দিন বাড়ি চলে যাবেন, এই হচ্ছে তার আসল মনের কথা। হোটেলের মালিক মধ্যবয়স্ক, টাক মাথা, অস্বাভাবিক বড় তার কান দুটো, চোখ দুটো একেবারে কুতকুতে, লোভ আর কুটিলতায় ছায়া, সেটা দেখতে পেলেন পিনেট। হাসার সময় বেরিয়ে এলো সোনা বাঁধানো দাঁত, যেটা আলো পরে ঝিকঝিক করে উঠল। হাসলে লোকটাকে মোটেই ভালো লাগে না, ভীষণ কুৎসিত দেখায়। লোকটা তার নাম বললেও ঠিক শুনতে পাননি পিনেট, তবে প্রথম দর্শনেই এই টাকু লোকটাকে অপছন্দ হয়েছে তার। ডিনার টেবিলে হাজির থাকলো সে, পিনেট আশেপাশে কাউকে দেখতে পেলেন না। অবশ্য রান্নাঘরে কেউ থাকতে পারে বলে ধারণা হলো তার। একটু পরে কালো ফ্রক পরে একটা বেশ মোটাসোটা মতন মেয়েকে তিনি দেখতে পেলেন, এক ঝলকের জন্য দূর থেকে হেঁটে যাচ্ছিল। চোখাচোখি হতে আড়ষ্ট ভঙ্গিতে তাকে সালাম করলো বা গ্রিট করল, বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। লোকটার বউ হবে ধারণা করলেন পিনেট, কি জানি হতেও পারে। খাওয়ার আগে হাত মুখ ধোয়া দরকার, টয়লেটের দরজা দেখিয়ে দিল হোটেল মালিক। ডাইনিং রুমের পরের ছোট্ট করিডোর, তার মাথায় টয়লেট। অন্ধের মতো হাত বাড়িয়ে অনেক কষ্টে খুঁজে পেয়ে বাতির সুইচ চালালেন পিনেট এবং শিউরে উঠলেন দৃশ্য দেখে। একটা প্রকাণ্ড মাকড়সা, বাদামি রং, বসে আছে চিড় ধরা পাথুরে মেঝেতে। ওটার ধাতব চোখ ঝরা যেন স্থির দৃষ্টিতে তাকিয়েছিল পিনেটের দিকে। মাকড়সাকে ভীষণ ভয় করেন পিনেট, প্রচন্ড ঘৃণা নিয়ে ওটাকে জুতোর নিচে পিষে ফেললেন তিনি। টয়লেটের দরজা খুলে আলো জ্বালাতে আর্তনাদ করে উঠলেন পিনেট আবারও। এখানেও দুটো দানব, একটা দেয়ালে তার মাথার কাছে, অন্যটা কোমরের নিচে মেঝেতে। ওটা নড়ে উঠতে খসখসে পায়ের শব্দও যেন শুনতে পেলেন পিনেট। কি অদ্ভুত ব্যাপার, নীল ধাতব চোখ মেলে সরাসরি তাকিয়ে থাকলো মাকড়সাটা পিনেটের দিকে। পিনেটের মনে হলো ওটা চোখ দিয়ে ঠিকরে বেরুচ্ছে ঘৃণা। তিনি এটাকেও জুতো দিয়ে মারিয়ে একেবারে ভর্তা করে ফেললেন। চোখের আলো নিভে গেল ওটার প্রাণবায়ু বেরিয়ে যেতে। আর আরেকটা যে মাকড়সা ছিল সেটা বিদ্যুৎ গতিতে ল্যাবরেটরি সিস্টার্নের আড়ালে লুকিয়ে পড়ল। পিনেট আবার চিৎকার দিলেন। তার চিৎকার শুনে ছুটে এলো হোটেল মালিক, মনে হলো মজা পেয়েছে লোকটা, বেশ খুশি তার দুই চোখে। তিনি বলেন, ভয় পাবার কিছু নেই, বছরের এই সময় স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে এগুলো প্রায় চলে আসে এদিকে, ওগুলো আপনার কোনো ক্ষতি করবে না, ওগুলো সবই আমার পোষা। মুখ দিয়ে অদ্ভুত একটা শব্দ করল লোকটা, পিনেটের কানে রীতিমতন অশ্লীল শোনালো শব্দটা। প্রকাণ্ড শরীর নিয়ে সিস্টারের আড়াল থেকে উদয় হলো বাদামি আতঙ্ক। পিনেটের চোখ বড় বড় হয়ে গেল অবিশ্বাসে। মাকড়সাটা লোকটার হাতের তালুতে উঠে আসছে। মাকড়সাটার গায়ে টোকা দিল লোক হোটেল মালিক, কুকড়ে গেল ওটা, হাতের তালুতে চুপচাপ বসে রইল। পিনেট ম্লান এবং বিবর্ণ লোকটাকে এক্সকিউজ মি বলে করিডোরে বেসিনে হাত মুখ ধুলেন। ডাইনিং রুমে ফিরে আসার পর খানিকটা স্বস্তি বোধ হল তার। লোকটার হাতে মাকড়সাটাকে দেখতে না পেয়ে তার পেশিতে ঢিল পড়ল, সে অনেকটা রিলিফ বোধ করল। হোটেলওয়ালা অদ্ভুত মানুষ হলেও তার রান্নার হাতটা সত্যিই চমৎকার। ডিনার খেয়ে তৃপ্তি পেলেন পিনেট। ডিনার শেষে হোটেলওয়ালাকে একসাথে ড্রিঙ্ক করার অফারও দিয়ে বসলেন। সরাইখানাটা দীর্ঘদিন ধরে চালাচ্ছে কিনা জানতে চাইলে লোকটা বলল, না আমরা বেশি দিন কোথাও থাকি না, আমি এবং আমার স্ত্রী। এ বিষয় নিয়ে আর কোনো কথা বলার আগ্রহ অনুভব করলেন না পিনেট। ঠিক করলেন হোটেল আলার চার্জ তক্ষণে বুঝিয়ে দেবেন। তিনি হিসেবি মানুষ, সিদ্ধান্ত নিয়েছেন ভোরে উঠেই চলে যাবেন। টাকার বান্ডিলে ঠাসা মানি ব্যাগটা যখন খুললেন পিনেট, ওদিকে তাকিয়ে চোখ চকচক করে উঠল হোটেল মালিকের। লোকটা তার মানি ব্যাগের দিকে চেয়ে আছে বুঝতে পেরে পিনেট দ্রুত কয়েকটা অফিসিয়াল চিঠি দিয়ে বান্ডিলগুলো আড়াল করার চেষ্টা করলেন। তাতেও কোনো লাভ হল না, উল্টো আরো ফুলে উঠল মানি ব্যাগ। মানি ব্যাগের দিকে অপলক তাকিয়ে থেকে হোটেলওয়ালা বলল, এবার বেশ কামিয়েছেন মশাই। কোন প্রশ্ন নয়, খুব বিকৃতির মতন শোনালো কথাটা। পিনেট দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করলেন। খানিক পরে শুভরাত্রি জানিয়ে নিজের ব্যাগটা নিয়ে চললেন দোতলার শোবার ঘরে। করিডোরে কার্পেট বিছানো, কয়েকটা টেবিলও পাতা আছে, উজ্জ্বল আলো জ্বলছে। 12 নম্বর ঘরটা পিনেটের। তিনি মাত্র তালায় চাবি ঢুকিয়েছেন এমন সময় আলো নিভে গেল। নিচতলার সুইচ বোর্ড, ওখান থেকে ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণ করা হয়। দীর্ঘ 1 মিনিট অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হল পিনেটকে। বাদামি মৃদু খচখচে শব্দে তার কপালে ঘাম ফুটল। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। একটু পর সিলিং এর আলো জ্বলে উঠল। দরজা বন্ধ করে কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কয়েক সেকেন্ড। তারপর ঘরটা দেখলেন। বাহ, ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। অন্য সময় হলে ঘরের আরামায়েশ ভালোই উপভোগ করতেন পিনেট, কিন্তু এই মুহূর্তে তিনি সিটিয়ে আছেন। দ্রুত কাপড় ছাড়লেন, ব্যাগ খুলে একটা বই বের করলেন, তারপর ঘরের কোণে বেসিনে গিয়ে দাঁড়ালেন দাঁত মাজতে। বিছানায় ওঠার আগ মুহূর্তে কার যেন মৃদু পায়ে শব্দ পেলেন পিনেট। প্রবল ইচ্ছে হলো জানালা দিয়ে উঁকি মেরে দেখতে তার গাড়িটা ঠিক জায়গায় আছে কি না। উঠতে যাচ্ছেন, হঠাৎ অস্পষ্ট খচমচ শব্দ শুনতে পেলেন। সাথে সাথে তার নার্ভগুলো টানটান হয়ে গেল। ধীরে ধীরে মাথা ঘোরালেন তিনি, শব্দের উৎস খোঁজবার চেষ্টা করলেন। ঘড়ির দিকে এক পলক তাকালেন পিনেট, 2টো বাজে। খচমচ শব্দটা আসছে হাতের কোণা থেকে। হাতের ওই কোণে টেবিল ল্যাম্পের আলো পৌঁছয়নি। এখন ঘরের আলো জ্বালাতে হলে দরজার কাছে যেতে হবে পিনেটকে, আর খালি পায়ে কাজটা করার প্রশ্নই আসে না। তিনি টেবিল ল্যাম্পকে কাত করে ধরলেন হাতের দিকে। ওখানে কিছু একটা আছে, তবে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। টেবিলের দিকে হাত বাড়ালেন পিনেট। চশমার জন্য কাজটা করতে তাকে ল্যাম্পটাকে খাড়া করতে হল, আর হাতটাতে গিয়ে শুনতে পেলেন মৃদু থপ করে একটা শব্দ হয়েছে বিছানার নিচে কার্পেটে। চশমাটা পড়ে গেছে ওখানে, ঝুঁকলেন তিনি হাত দুই দূরে চশমাটা, হাত বাড়ালেন চশমা তুলে নিতে। ঠিক তখন খচমচ শব্দটা আবার হল। আতঙ্কে চিৎকার করে উঠলেন পিরেট। দেখতে পেয়েছেন ছায়া শরীর নিয়ে জিনিসটা কি, যদিও সে ওটাকে স্বীকার করতে চাইল না মন। রোমস একটা জীব, পৃথিবীর ভয়ঙ্করতম বিষাক্ত মাকড়সা ট্যারান্টুলার কথা মনে করিয়ে দিল। গোল স্যুপ প্লেটের চেয়েও আকারে বড়, টেলিফোন তারের মতো মোটা পা সিলিং বেয়ে নেমে আসার সময় ওটার পাশ সাথে দেয়ালে ঘষা লেগে কচমচ শব্দ হচ্ছে। গলা থেকে অস্পষ্ট ঘর ঘর একটা শব্দ বোধহয় শোনা গেল। এগিয়ে আসছে ওটা। টেবিল ল্যাম্পের আলোয় তীব্র ঘৃণা নিয়ে পিনেট দেখলেন বাদামি লোমে ভরা মুখটা অশ্লীলভাবে তাকিয়ে আছে তার দিকে। লাঠি বা এ ধরনের কোনো অস্ত্রের জন্য মরিয়া হয়ে উঠে এদিক ওদিক তাকাতে লাগলেন তিনি। তার শুকনো জিভ মুখের সাথে আটকে গেছে, তার মুখ শুকিয়ে গেছে। চিৎকার যে করবেন সে অবস্থাও নেই। তার গায়ের জামা ভিজে গেছে, কপাল থেকে বইছে ঘামের স্রোত। একবার চোখ বুঝলেন তিনি, তারপর অনিচ্ছা সত্ত্বেও তাকালেন। আশা করলেন চোখ পেলে দেখবেন আসলে এতক্ষণ স্রেফ একটা দুঃস্বপ্ন দেখছেন, ওসব মাকড়সা ফাকড়সার কোনো অস্তিত্বই নেই। কিন্তু ঠিকই প্রাণীটাকে আরো কাছে আসতে দেখে তার আশা নিভে গেল এক ফুৎকারে। ওটা নীলচে চোখ জোড়া স্পষ্ট দেখা যাচ্ছে, বাথরুমে ভর্তা করে দিয়ে আসা জীবনগুলোর মতন। অর্থাৎ বাথরুমে তিনি যে মাকড়সাগুলোকে মেরে ফেলেছিলেন জুতো দিয়ে পিষে। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল ওটা। প্রবল ঘৃণা এবং ভয় নিয়ে বিস্ময় বোধ করলেন পিনেট। চোখ জোড়া যেন অবিকল হোটেলওয়ালার মতো থেমে দাঁড়ালো জিপটা, তারপর লাফ মেরে নামলো বিছানার উপর। নাকে বিকট দুর্গন্ধ ঝাপটা মারল পিনেটের। বিশাল মাকড়সাটা ভয় ধরানো খচমচ শব্দ তুলে লম্বা পা ফেলে উঠেল পিনেটের মুখে। তার মুখ এবং চোখ ঢেকে দিল চটচটে আঠালো শরীরে। মুখ হা হা করে একের পর এক চিৎকার দিতে শুরু করলেন পিনেট। তারপর অদ্ভুত একটা কেস, পিনেটের ঘরের বেসিনে হাত ধোয়ার সময় বললেন ডাক্তার। ওনার হার্টের অবস্থা ভালোই ছিল, তবে আকস্মিক কোন শকে তিনি মারা গেছেন। আমার মনে হয় এ ব্যাপারটা বা এ ব্যাপারে একটা ইনকোয়ারির দরকার। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। হোটেলওয়ালার বউ দোরগড়ায় দাঁড়িয়েছিল, ভীরু পায়ে নেমে এলো নিচে। নিচের বাড়ি দাঁড়িয়ে হোটেলওয়ালা মুচকি মুচকি হাসছিল। সে টাকার মোটা একটা বান্ডিল ঢুকালো কাউন্টারের নিচে। উপরের ঘরে ছোট বাদামি রঙের একটা মাকড়সা, এক ইঞ্চির আট ভাগের এক ভাগ হবে লম্বায়, মৃত লোকটির কপালের উপর ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। ডাক্তার এক ঝটকায় লাশের উপর থেকে সরিয়ে নিল ওটাকে। এখানে শেষ গল্প,
এখানে শেষ মাকড়সা।
খুব ছোট একটা গল্প, কিন্তু কি অদ্ভুত। এবং যে হোটেলে কেউ নেই, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ। ট্যারান্টুলা মাকড়সা নিয়ে আমরা আরেকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরেকটা গল্প আমরা তৈরি করেছিলাম কুয়াশার জন্য, তুমি শুনেছিলে কিনা আমি জানি না। ট্যারান্টুলার রস, বিষাক্ত রস দিয়ে নেশা করতেন এক ভদ্রলোক, বৃদ্ধ এক ভদ্রলোক, এবং অভিনব পদ্ধতিতে, এবং খুবই বন্ধুদের পছন্দ হয়েছিল সেই গল্পটি। তো আমরা এই ফাঁকে কিছু SMS পড়ে নিই, এবং তুষার মাহমুদকে অনেক ধন্যবাদ চমৎকার একটি গল্প পাঠানোর জন্য। এবং আমার একটা, আমি যদি মানে আগে জানলে আমি গল্পটা পড়তাম না, কারণ আমার ভীষণ মাকড়সা ভীতি আছে।
মাকড়সা সবারই আছে,
মানে কম বেশি আছে সবার। আমার খুব বেশি ভীতির চেয়ে তো ঘেন্নাটা প্রবল। আমার কেমন যেন লাগে দেখলে, যে দুটো জিনিস টিকটিকি এবং মাকড়সা, প্রচন্ড ভয় পাই। আমি বন্ধুদের পাঠানো SMS পড়ছি, আর প্রত্যেকে বলছি অবশ্যই 222-এ যাই লিখে পাঠাবে, তার আগে ABC লিখতে হবে, ABC না লিখলে কিন্তু আসবে না। তাসনিমা লিখেছে, প্রথমেই আপি, টুমোরো ইজ মাই সায়েন্স এক্সাম এন্ড আই এম ভেরি টায়ার্ড, প্লিজ প্রে ফর মি। তামিম নারায়ণগঞ্জ থেকে লিখেছে, শারমিন আপু কেমন আছেন, কুয়াশা শুরু হবে কখন, হয়ে গেছে একটা গল্প বন্ধুদের, একটা অর্থাৎ শ্রোতা বন্ধুর পাঠানো একটা গল্প পড়া হয়ে গেছে। আপু আশা করি গল্পটা অনেক ভালো হবে, কারণ তুমি অনেক সুন্দর, তোমার কাজটা ভালো। আচ্ছা, ভালো কিছু তোমার কাছে, ভালো কিছু আশা করা যায়। তনু নদী মিরপুর থেকে লিখে পাঠিয়েছে, 2013-2014 অর্থ বছরের বাজেটের আকার কত, এটা কি একটা প্রশ্ন হলো কুয়াশায়? এটা অবশ্য রহস্যজনক একটা প্রশ্ন বলা যেতে পারে, ঠিকই আছে। লিপু লিখেছে, এয়ারপোর্ট থেকে, আপু আজকে মোবাইলে টাকা নেই তাই ফেসবুকে কমেন্ট করতে পারবো না, SMSটা প্লিজ পড়েন, পড়ে দিলাম। আমি ইঞ্জিনিয়ার তুষার, অনেক ভয়ের হবে, আমি জানি এটা কোন তুষার, দিয়ে তুষার মাহমুদ পাঠিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। আর রেডিও আরজন দেখেছে, আপু গল্প শুরু করো তাড়াতাড়ি, করব গল্প অবশ্যই শুরু করব, কিন্তু বন্ধুদের পাঠানো যে কষ্ট করে লিখে পাঠায় তাদেরটা তো পড়তে হয়, বা অত কষ্ট করে পাঠিয়েছে, যদিও দুটো বিদেশি গল্পের অনুবাদ, হয়তো অনেকেই অনেকেরই জানা আছে গল্প। তারপরেও আমি এটাকে লিখেছে, নাসিরুদ্দিন ধোলাইপাড় থেকে লিখেছে, আই লাইক কুয়াশা, ধন্যবাদ, মাই নেম ইজ অপু, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ, তপন ফ্রম কি নাম বাইরাগির, আই লাভ কুয়াশা, আমি জায়গাটার নাম ঠিক হয়তো পড়তে পারলাম না, ওকে ক্ষমা করবেন। ভালো থেকে বন্ধু, এটা কে লিখেছে, নাম পাঠায়নি, আপনারা গল্পগুলি কিভাবে আনেন? গল্পগুলি আমরা আনি, আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, অনেক সময় আমাদের বন্ধুরা পাঠায়। এবং আজকেও কিন্তু আমরা যে গল্পটি, মানে মূল যে গল্পটি কুয়াশার, যেটা একটু পরেই আমরা প্রচার করব, সেটাও কিন্তু আমাদের একজন শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছেন। রহমত নরসিন্দি লিখেছে, হাউ আর ইউ শামিন আপু, আমি ভালো আছি, আমি আমান হোসেন নিজাম নাদিরুজ্জামান হাই স্কুল থেকে বলছি, আপনারা কেমন আছেন? এখন আমরা দুজন মিলে ম্যাথস করছি আর কুয়াশা শুনছি। আর আরো আছে, লিখেছে শান্ত ফার্মগেট থেকে, অ্যাকাউন্টিং এর পরীক্ষা পড়ছে, এটা আচ্ছা। আর সাইফুল ইসলাম লিখে তুমি লিখেছেন, বেলাবো থেকে নসির থেকে শারমিনাপু, তুমি কেমন আছো? আমি তোমার নতুন বন্ধু, আশা করি ভালো আছো। আমার গার্লফ্রেন্ড মিতালিকে তোমার নেক্সট প্রোগ্রাম শুনতে, তোমার নেক্সট প্রোগ্রাম শুনতে বলো। তো আমার মনে হয় তুমি বলে দিলেই ভালো হয়, আমি বলার চাইতে। কুয়াশার স্টোরি শুনতে ফেরা এবিসি। আচ্ছা, কক্সবাজার থেকে লিখেছে আরাফাত আলম। মোহাম্মদ ফিরোজ চৌধুরী লিখেছেন সাবার থেকে, কুয়াশা প্রোগ্রামটি আমাদের মনে যে ভুল ত্রুটিগুলো আছে, ভুল ত্রুটি হবে না, ভুল ভ্রান্তি হবে থাকে, সেগুলো সেই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসার, বেরিয়ে আসতে সহায়তা করে। এটা কথাটা একদিক থেকে ঠিক, অনেক সময় ভ্রান্তি থেকে কিন্তু ভয় তৈরি হয়।
হ্যাঁ,
সেই ভ্রান্তিগুলো যদি না থাকে তাহলে আর ভয় তৈরি হবে না। তো সেই থেকে আসলে আমরা সেই চেষ্টাটা করি। রানী লিখেছে, শারমিনাপু তুমি কি আদালত দেখো? সোনি টিভিতে রাত 8 আমি দেখবার সময় পাই না, কারণ সেই সময় আমাকে অফিসে মোস্ট অব দ্য টাইম থাকতে হয়, যার ফলে আমাকে দেখা হয় না, আমার দেখা হয় না। শারমিনাপু সালাম জানিয়েছে কে এটা? আচ্ছা, এই ফাঁকে একটা কাজের খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে খুবই চমৎকার একটি খবর, 3G আসছে গ্রামীণ ফোনে, আর এই দিনটির জন্যই আমার মতো আরো অনেকে অপেক্ষা করছিলেন। এবার 3G সবার আগে দ্রুত ছড়িয়ে পড়বে সারা দেশে, আর সবচেয়ে শক্তিশালী এবং বিস্তৃত ইন্টারনেট এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আরো এক ধাপ। ইচ্ছে পূরণের সময় এখনই, ইচ্ছে হলেই চলো বহুদূর, গ্রামীণ ফোন। আর এখন দেখতে হবে, আমাদের হাতে আরো কিছুটা সময় আছে, আমাদের রাত 12টার খবরে যেতে হবে একটু পরে, যে আমার ফ্যান পেজে কোনো বা ওইটা কি খোলা হয়েছে, ওখানে কোনো SMS যদি থাকে তাহলে সেটা পরে আমরা একটা বিরতি, এখন একটা বিরতি নেব, বিরতির পরে আমরা ফিরে আসছি। তো বিরতিতে যাবার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কুয়াশার গল্প যদি তোমরা কেউ পাঠাতে চাও, কুয়াশার কোনো গল্প যেটা আমরা প্রচার করতে পারি বা পড়ে শোনাতে পারি, সবচেয়ে বড় ভালো হয় যদি বড় স্ক্রিপ্ট আকারে পাঠাও, তাহলে সেটা পাঠাতে হবে, মেইল অ্যাড্রেসটা দিচ্ছি ABC-র আমি, ঢাকা ট্রেড সেন্টার, ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার। আর কুয়াশার একটা ইমেল আইডি আছে, kuasha@fm8920@gmail.com, এই ঠিকানায় পাঠাতে হবে, অথবা RJ শারমিনের যে ফ্যান পেজ আছে সেটা ইনবক্সে পাঠালেও চলবে। তো আমরা ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি, ফিরে এসে আমরা আরেকটা গল্প শুনব, তুষার মাহমুদি পাঠিয়েছেন পরপর দুটো গল্প আজকে আমাদের জন্য। তো আমরা এই গল্প পড়ে তারপর আমরা আমাদের মূল আয়োজনে যাচ্ছি, সঙ্গেই থাকো। আর লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে আমাদেরকে SMS পাঠাতে হবে এখন থেকে 2221 এই নাম্বারে। কিন্তু তার আগে যেটা করতে হবে, তোমার মেসেজ অপশনে গিয়ে প্রথমে অবশ্যই ABC লিখবে, তারপর তুমি যে কথাটা লিখতে চাও সেটা লিখে তোমার নাম লিখে পাঠিয়ে দেবে 2221-এ। তোমার সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দু,
আর চলছে কুয়াশা ABC রেডিও FM 90.2, সঙ্গেই থাকো। শুনছি ABC রেডিও FM 90.2, কুয়াশার জালে সবাই আটকে আছে এখনো, আমি জানি। আর সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দু।
আরেকটা ছোট্ট গল্প যেটা তুষার মাহমুদ পাঠিয়েছে সেটাতে যাবার আগে জানিয়ে দিচ্ছি জরুরি খবর, সেটা হচ্ছে এয়ারটেল দ্বিতীয়বারের মতন শুরু করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, এয়ারটেল রাইজিং স্টার্স। প্রথম আলো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের সেরা 12 জন খুদে ফুটবলার থিয়েটার অব ড্রিমস খ্যাত ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানচেস্টার সকার স্কুলে ট্রেনিং করবার সুযোগ পাবে। তোমার বয়স যদি 16 বছর বা তার কম হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য জানতে আজই লগ ইন কর facebook.com/airtelbuzz অথবা bd.airtel.com। রেজিস্ট্রেশনের শেষ দিন 25 সেপ্টেম্বর। তুমি যে গল্পটা শোনাবে তুষার মাহমুদ পাঠিয়েছে সেটার নামটা বলে কার লেখা সেটা বলে তুমি শুরু করো।
গল্পটা কুচ্ছিত লোকটা, গল্পটার নাম হেলেন পিডক,
এটা একটা অনুবাদ। তো ঠিক আছে, আমরা গল্পটা চট করে শুনে ফেলি, তারপর আমরা মূল গল্পে।
আমাদের কুয়াশায় আসলে অনেক ঘটনাই থাকে যা বিশ্বাস করা যায় না কিন্তু বিশ্বাস করতে হয়। এই ঘটনাটাও ঠিক সেরকম। ঘটনাটা লর্ড ডারফিনকে নিয়ে। উনি উচ্চপদস্থ একজন কূটনীতিবিদ ছিলেন, এক সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। পুরো ঘটনাটা তার কাছে নিজের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু নিজের চোখে দেখেছে এখন অবিশ্বাস করতেও পারছে না। ঘটনাটা শুরু 1880 সালে আয়ারল্যান্ডে কিছুদিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিলেন লর্ড ডারফিন। ওখানকার গ্রাম্য শান্ত জীবন তার ভালোই কাটছিল। সকাল থেকে সন্ধ্যা সারাদিন তিনি ঘুরে বেড়ান গ্রামের বৃক্ষ ঘেরা পথে পথে, প্রাণপণে উপভোগ করছিলেন সেই সময়টা, এই ছুটির সময়টা। সেদিন মানে একটা দিন সে হোটেলে নিজের রুমে ঘুমিয়েছিলেন। সারাদিন ঘুরে ঘুরে তার স্বভাবতই ক্লান্ত লাগছিল। তার হঠাৎ ঘুম ভেঙে গেল, কেন জানি উনি চমকে উঠলেন যে চারপাশে মনে কিছু হচ্ছে। এরকম সাধারণত তার হয় না, সে সবসময় মরার মতো ঘুমান, কিন্তু ঘুম ভাঙার কারণটা তিনি বুঝতে পারছেন না, বেশ অস্বস্তি বোধ করছেন। উঠে পড়লেন বিছানা ছেড়ে, জানালা খুলে বাইরে তাকালেন, মাঝরাত, চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে, আকাশে তারাগুলো জলজল করছে, নিচে ঘাসে ঢাকা বিস্তীর্ণ মাঠ, মাঠে যেন জ্যোৎস্নাগুলো গলে গলে পড়ছে। হঠাৎ মাঠের মধ্যে একটা মানুষের আকৃতি দেখতে পেলেন। সে ভালো করে দেখার জন্য ঝুঁকলেন, কিন্তু এখন আকৃতিটা একটু স্পষ্ট হলো। লোকটা দেখতে, দূর থেকে দেখতে কিম্ভূত কিমাকার, বীভৎস, পিঠে বিশাল একটা কুজের মতো দেখা যাচ্ছে, মনে হলো যেন পিঠের উপর গিয়ে একটা বোঝা নিয়ে সে হাঁটছে, ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে লোকটা। এত রাতে সে ভালো করে দেখতে না পেয়ে সে আরো কৌতূহলী হলো। লর্ড ডারফিন তাড়াতাড়ি একটা পোশাক পরে সে রুম থেকে বের হয়ে আসলেন, নিচে হোটেলের লনে গেলেন, গিয়ে দাঁড়ালেন ভালো করে দেখার জন্য লোকটাকে। পরে উনি দেখতে পেলেন পিঠের উপর একটা কফিন বয়ে নিয়ে যাচ্ছে লোকটা। এখন সে জিজ্ঞেস করে বসলো যে কফিনে কি নিয়ে যাচ্ছ তুমি, ডলফিন জিজ্ঞেস করলেন। তো লোকটা ডলফিনের কথা শুনে দাঁড়ালো, দাঁড়ানোর পর চোখ তুলে তাকালো ডলফিনের দিকে। কিন্তু গভীর রাতে লোকটার চোখে চোখ পড়তে ডলফিন চমকে উঠলেন। লোকটার সমস্ত চোখে মুখে বিভৎসতার ছাপ, এমন কুৎসিত মুখ ডলফিন জীবনে কখনো দেখেনি। চোখ ফিরিয়ে নিলেন, এক পর্যায়ে সে সহ্য করতে না পারে চোখটা ফিরিয়ে নিলেন। পরে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে আবার তাকালেন লোকটার দিকে। কিন্তু মুহূর্তের মধ্যে ভয়ের একটা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল, কারণ সে চোখ তুলে তাকানোর পরে দেখলো যে কেউ নেই, কফিন সহ লোকটা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল।
মানে এক মুহূর্তে ছিল, পরমুহূর্তেই নেই।
নিজের চারপাশটা সে অনেক খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না, কোথাও ওই লোকটা নেই। ঘটনাটা আসলে অবিশ্বাস্য, ঘটনাটা বিচলিত হয়ে পড়লেন ডলফিন। ঘুরে পুরো হোটেলটা ঘুরে দেখলেন, কিন্তু কোথাও তার চোখে পড়ল না। হঠাৎ এমন সময় উনি হোটেলে চারপাশে ঘুরে দেখার পর হঠাৎ এক জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পর হঠাৎ দেখলেন যে চোখের সামনে পুরো একটা দেয়াল ধসে পড়লো, কয়েক মুহূর্তের মধ্যে পুরো হোটেলটাই ধসে পড়ল এবং পরে ধ্বংসস্তূপ পুরো হোটেলটাই। মানে উনি একমাত্র জীবিত ব্যক্তি তখন। এই পুরো ব্যাপারটা আসলে ডলফিনের কাছে খুবই অবিশ্বাস্য মনে হচ্ছিল। তারপর এক পর্যায়ে সে আয়ারল্যান্ড থেকে ফিরে আসলো, কিন্তু তাকে এই বীভৎস স্মৃতিরা সবসময় তাড়িয়ে বেড়াত, কাউকে কিছু বলতেও পারতেন না, কেউ কেউ বিশ্বাস করবে না। আসলে মাঝে মাঝে মনে হতো যে এটা বিভ্রান্তি বা মনের ভুল। ধীরে ধীরে স্মৃতিটা মন থেকে মুছেও ফেলতে চাইলেন তিনি, এক পর্যায়ে ভুলেও গেলেন। কিন্তু কয়েক বছর বাদে আবার নতুন একটি ঘটনা। কূটনৈতিক কাজে উনি প্যারিসে গেলেন, শহরে পাঁচ তারা হোটেলে সম্মেলন হবে, হোটেলে ঢুকে রেজিস্ট্রেশন বইতে সই করলেন, তারপর তার সেক্রেটারিকে নিয়ে এগুলেন লিফটের দিকে, লিফটে যাবেন, পাঁচ তালায় তার সম্মেলন হবে। এখন লিফটের দরজাও খোলা, ভিতর লিফটম্যান অপেক্ষা করছেন, ডলফিন যাবেন, তারপর তাকে নিয়ে যাবেন উপরে, তাড়াতাড়ি করছেন ডলফিন। লিফটম্যানের মুখোমুখি হতেই সে দ্বিতীয়বারের মতো একটা ধাক্কা খেলেন জীবনে। দেখলেন যে লিফটম্যানের দরজাটা খুলে ভিতরে দাঁড়িয়ে আছে সেই বীভৎস লোকটা, কফিন কাঁধে নিয়ে গিয়েছিল, সেই দাঁড়িয়ে আছে। ভীষণ ভাবে চমকে উঠলেন ডলফিন, ভয়ে দুই পা পিছিয়েও গেলেন এবং তাকে পাশ কাটিয়ে কয়েকজন লিফটে উঠে গেল, কারণ আগে দেখেনি, যে লোকগুলো লিফটে উঠে গেছে তারা আগে দেখেনি, একমাত্র ডলফিনও আগে দেখেছিল, এখানে সে উঠছিলেন না। এখন সেক্রেটারি তাকে ডাক দিচ্ছিল যে তাড়াতাড়ি লিফটে উঠার জন্য, কিন্তু তিনি ঘুরে দাঁড়ালেন যে উনি যাবেন না এই লিফটে। সম্মেলন শুরু হতে খুব বেশি দেরিও নেই, তারপরে তিনি লিফটে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। চোখের সামনে কেবল ভাসছে ওই বীভৎস লোকটার, ওই কুৎসিত লোকটার বীভৎস চেহারা। এক সময় সশব্দে লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল এবং অন্য সব লোকদেরকে নিয়ে লিফটটি উপরের দিকে চলে গেল। ডলফিন দ্রুত পায়ে হেঁটে আবার রিসেপশনে চলে এলেন, খোঁজ নিতে লাগলেন যে কুৎসিত লোকটা আসলে কে, এই হোটেলে কে সে আসলে লিফটম্যান হিসেবে কাজ করে কিনা। কিন্তু কোনো তথ্য পেলেন না ওই লোক সম্পর্কে। কুৎসিত লোকটার কথা কেউ জানে না, এমনকি কেউ নাকি তাকে দেখেও নি এবং লিফটে চড়তে দেখেনি কেউ। এইটা শুনে বিব্রত হলেন ডলফিন। তারপরে এরকম আলোচনা হচ্ছিল, হঠাৎ করে একটি বিকট শব্দ পুরো হোটেলটা কেঁপে উঠল এবং কি যেন গড়িয়ে পড়ছে এরকম অবস্থা। এখন লিফটের সামনে সবাই ভিড় জমে গেছে। এক পর্যায়ে দেখা গেল যে লিফটটাই আসলে ধসে পড়েছে, পাঁচতলা থেকে হঠাৎ ছিটকে নিচে পড়ে গেল। এবং এই ঘটনাটা পুরো স্তম্ভিত হয়ে গেল লর্ড ডলফিন, এবং ভিতরে আসলে রক্তাক্ত অবস্থা, সবাই মারা গেছে। এবং কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, লিফটে কিন্তু লর্ড ডলফিনের ওঠার কথা ছিল, তারও যাওয়ার কথা ছিল, কিন্তু উনি কিছুই বুঝতে পারছেন না কি কর্তব্য পালন। এবং পরে বুঝলেন যে আসলে লোকটা কুৎসিত হলেও তা দুইবার তার মৃত্যুর হাত থেকে কুৎসিত লোকটাই তাকে বাঁচিয়েছে।
অদ্ভুত। তাহলে আমি প্রথম ভাবছিলাম যে লোকটা অশুভ, এখন দেখলাম যে না, এই অশুভ লোকটাই লর্ড ডারউইনের জন্য শুভ
হয়ে দাঁড়িয়েছে।
ঠিক আছে, আমাদের বন্ধুরা, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে এবিসির রাত 12টার ছোট্ট খবরের জন্য, তারপর আবার ফিরে আসি শারমিন এবং অনিন্দ
সঙ্গীত।
স্বাগত জানাচ্ছি আরো একবার রহস্যের আয়োজন কুয়াশায়। সঙ্গে আছি শারমিন,
আমি অনিন্দ।
আর আমাদের এখন মূল গল্পে চলে যাবার সময়, কিন্তু যাবার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এয়ারটেল দ্বিতীয়বারের মতন শুরু করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, এয়ারটেল রাইজিং স্টার্স। প্রথম আলো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের সেরা 12 জন খুদে ফুটবলার থিয়েটার অব ড্রিমস খ্যাত ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানচেস্টার সকার স্কুলে ট্রেনিং করবার সুযোগ পাবে। তোমাদের বয়স যদি 16 বছর বা তার কম হয়ে থাকে, তাহলে রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য যাচাই করতে আজই লগ ইন করো facebook.com/airtelbuzz অথবা bd.airtel.com এ। রেজিস্ট্রেশনের শেষ দিন 25 সেপ্টেম্বর। আমরা আজকে যে গল্পটি শুনব কুয়াশায়, মূল যে গল্পটি, সেটা পাঠিয়েছে আমাদেরই একজন লিসেনার, তার নাম হচ্ছে মোহাইমিনুল ইসলাম বাপ্পি। বাপ্পিকে প্রথমে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি গল্প পাঠাবার জন্য। অদ্ভুত রহস্য আছে গল্পটার মধ্যে।
আচ্ছা শারমিন, আমি গল্পে যাবার আগে একটা কমেন্ট পড়ে নিই। আমাদের এবিসি ফ্যান পেজে লিখেছে আবু সুফিয়ান বাদশা, উনি লিখেছেন, আজকে আমি ও আমার ছোট বোন গোলাপি ও আদরি সহ কুয়াশা শুনছি, কারণ আজকে আমার জন্মদিন। আমি কুয়াশার পুরো টিমকে ধন্যবাদ জানাই কষ্ট করে এত সুন্দর রহস্যের গল্প উপহার দেওয়ার জন্য। আবু সুফিয়ান, আপনাকেও এবিসি পুরো কুয়াশা টিমের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের কুয়াশার গল্পগুলো শুনবেন, আপনাদের জন্যই আমাদের আসলে এত প্রচেষ্টা।
ঠিক আছে, আমরা গল্পে যাই তাহলে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে সব বন্ধুরা, আর গল্প শুনতে থাকো, আর আমাদের লিখতে থাকবে যে ঠিকানায়, সেটা হচ্ছে যে তোমার মেসেজ অপশনে গিয়ে অবশ্যই এবিসি লিখতে হবে। লিখে তুমি যে কথাটা লিখতে চাও সেটা লিখে পাঠিয়ে দেবে 2221-এ। আবারও বলছি 2221-এ পাঠাতে হবে, এবং সঙ্গে অবশ্যই নিজের নামটিও লিখে পাঠাবে। আর আরজে শারমিন অর্থাৎ আরজে SHARMEN, আরজে শারমিনের ফ্যান পেজ তো আছে, সঙ্গে আছে এবিসি রেডিও FM 89.2 এর ফ্যান পেজ। অনেকক্ষণ ধরে স্টেশনে বসে আছে একটা ছেলে, তার নাম শিহাব। দেখতে বেশ ভালো, কিন্তু একরকমের ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে তার চোখে মুখে, যেন কোনো কারণে খুবই উদ্বিগ্ন। ট্রেনের জন্য অপেক্ষা করছিল ছেলেটা, বাড়িতে নিজের বাবা মায়ের কাছে যাচ্ছে সে। শিহাব ঢাকায় থাকে, সেখানে একটা পত্রিকায় চাকরি করে, সেই সাথে লেখালেখিও করে। লেখক হিসেবে তার বেশ কিছুটা সুনামও রয়েছে, সব মিলিয়ে বেশ ব্যস্ত মানুষ সে। তবে এর মাঝেও যখনই ছুটি পায় চট্টগ্রামে নিজের বাড়িতে গিয়ে বাবা মাকে দেখে আসে। তো একা একা বসে নানান কথা ভাবছিল শিহাব। আর এর মধ্যে হঠাৎ করে সে ট্রেনের হুইসেল শুনতে পেল। ট্রেন এসে পড়েছে। শিহাবের ট্রেন ভাগ্য খুবই খারাপ। তার সিট সবসময় এমন জায়গায় পড়ে যেখানটায় লোক চলাচল একটু বেশি। ট্রেন কোন স্টপেজে থামলে গিজ গিজ করে লোক ওঠে এবং পাশ কাটিয়ে যাবার সময় কনুইয়ের গুতা থাক থাক খেতে হয় শিহাবের। আর জানলার পাশে তো কখনোই সিট পড়ে না শিহাবের। যদিও বা ভুল করে কখনো পড়ে, তাহলে দেখা যায় জানলার শাটার নষ্ট অথবা অনেক ঠেলাঠেলি করেও উপরে ওঠানো যাচ্ছে না। তার কপালটাই খারাপ। কিন্তু এবার মনে হচ্ছে তার ভাগ্যটা কোনো কারণে খুব ভালো। অদ্ভুত ভাবে খুব ভালো একটা সিট পেয়ে গেল শিহাব। সিটটা ট্রেনের মাঝামাঝি জায়গায়, জানালার পাশে। না, জানালার শাটারেও কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। শিহাব মনে মনে বেশ খুশি হয়ে উঠল। ব্যাগটা উপরে তুলে রেখে বেশ আরাম করে জানালায় কনুই তুলে দিয়ে বসে পড়ল। যদিও ট্রেন ছাড়েনি এখনো, কিন্তু বেশ বাতাস বইছে। আকাশে মেঘ নেই, আবার রোদও নেই। কে জানি বৃষ্টি হবে কিনা। তো ট্রেন ছাড়তে এখনো 15 মিনিট বাকি, তাই শিহাব ব্যাগ থেকে একটা উপন্যাস বের করল। আর্নেস্ট হেমিংওয়ের আ ফেয়ারওয়েল টু আর্মস, শিহাবের অত্যন্ত প্রিয় বই। বই মুখ ডুবিয়ে দিল শিহাব, মনোযোগ দিয়ে পড়তে লাগল। 10 মিনিট যেতে না যেতেই একটা মেয়েলি সুরেলা রিনরিনি কণ্ঠ শুনতে পেল শিহাব। তাকেই ডাকছে একটা মেয়ে। কণ্ঠটা শুনে কান জুড়িয়ে গেল শিহাবের। অতিমাত্রায় সুরেলা কণ্ঠ। বাংলায় এই ধরনের কণ্ঠের একটা সুন্দর নাম আছে, কিন্নরী কণ্ঠ। শিহাব বই থেকে মুখ তুলে কণ্ঠের অধিকারিনীর দিকে তাকালো। পরীর মতো সুন্দর একটা মেয়ে হাতে ভারী একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। শিহাব ফিরে তাকাতেই বলল,
এক্সকিউজ মি, শুনছেন?
জি, আমাকে বলছেন?
হ্যাঁ, আপনার সিট নাম্বার কি B32?
জি।
আপনার পাশের সিটটাই আমার। কিছু মনে না করলে আপনি কি পাশের সিটে বসবেন? আমার আসলে জানলার পাশে না বসলে না একটু সিক ফিল করি আমি।
জি, অবশ্যই অবশ্যই।
থ্যাংকস। এত ভারী,
আপনি বসুন, আমি তুলে দিচ্ছি।
থ্যাংকস, বসুন না, বসুন।
থ্যাংকস।
সুন্দরী মেয়েটার মুখের দিকে তাকিয়ে সিটটা ছেড়ে দিতে একটুও দ্বিধা করল না শিহাব। তবে মেয়েটা তখনই সিটে না বসে সুটকেসটা ঠেলে ঠুলে উপরে তোলার চেষ্টা করতে লাগলো। ভারী সুটকেস সহজে ঢুকতে চাইছিল না ভেতরে, তো শিহাব সাহায্য করতে এগিয়ে। ট্রেন ছাড়তে 13 মিনিট লেট হয়ে গেল, যদিও তাতে যাত্রীদের কোনো অভিযোগ দেখা গেল না। শিহাব বই পড়ছে আর পাশে বসা মেয়েটা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। ওদিকে ট্রেনের গতির তাল মিলিয়ে মেঘ জমতে শুরু করেছে আকাশে। এক ঘন্টা যেতে না যেতেই মেঘের বুক চিড়ে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। রিমঝিম বর্ষা শুরু হতেই পাশের মেয়েটা এ মা বলে উঠে দাঁড়াল। চটপট জানালা শাটার নামিয়ে দিতে চাইল, কিন্তু বিধি বাম, অর্ধেক নেমে আটকে গেল জানালাটা। অনেক ঠেলাছেলি করেও পুরোটা বন্ধ করা গেল না। অগত্যা ওই অবস্থায় বসে রইল মেয়েটা। বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছিল তার জামা কাপড়। বাধ্য হয়ে একটু সরে বসতে হলো শিহাবের দিকে, মেয়েটা এবং শিহাব দুজনে একটু বিব্রত বোধ করছিল এভাবে গাদাগাদি হয়ে বসায়। বিব্রত বোধটা আরো বাড়িয়ে দিতেই বোধ হয় পকেটে ভাইব্রেট মোডে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল শিহাবের। কিন্তু মেয়েটা এমনভাবে সেটে আছে গায়ের সাথে যে মেয়েটাকে ডিস্টার্ব না করে কোনোভাবেই মোবাইলটা বের করা সম্ভব না। আবার দুজনের মাঝখানে অতিরিক্ত ভাইব্রেশনটাও বেশ অস্বস্তিকর। ফোন হাতে নিয়ে দেখলো রিমা ফোন করেছে। সর্বনাশ, আগেও 9টা মিসড কল, সবগুলো রিমার। আজকে শিহাবের কপালে বোধহয় দারুণ ঝাড়ি আছে। রিমা শিহাবের গার্লফ্রেন্ড, ওদের বিয়েও ঠিক হয়ে আছে। দুজনে দুজনকে দারুণ পছন্দ করে, দারুণ ভালোবাসে। আর রিমা অনেক কেয়ারিং, শিহাবের সাথে তার সম্পর্কটা বেশ ভালো। তবে একটু রাগি মেয়ে রিমা, মাঝে মাঝে যখন তখন একটু বেশি রেগে যায়।
শুনছেন? মনে হয় আপনার ফোন বাজছে।
ওহ, আই সি। হ্যালো রিমা, সরি সরি, এত বড় ফোন দিয়েছিলে, সরি ধরতে পারিনি।
হোয়াট সরি? এক ঘন্টা ধরে ফোন দিয়ে যাচ্ছি, ধরনি কেন তুমি? কোথায় এখন? ট্রেনে উঠতে পেরেছ? কোনো অসুবিধা হয়নি তো? ট্রেন এখন কোন স্টেশনে?
ওরে বাপ, এত প্রশ্ন! হ্যাঁ, ট্রেনে উঠেছি সেফলি, ফোন ধরিনি, কারণ আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, ওর সাথে গল্প করছিলাম, তাই তোমার ফোন ধরতে ইচ্ছা হয়নি।
কি? কোন সুন্দরী মেয়ে? তোমার সেই ক্লাসমেট না তো নাকি?
রিল্যাক্স রিমা, রিল্যাক্স, ফাজলামো করছি।
ও, ফাজলামো হচ্ছে না, আর এদিকে টেনশনে আমি একেবারে শেষ।
সরি সরি, ভাবলাম তোমাকে একটু খেপাই।
বুঝেছি, অনেক হয়েছে, রাখছি।
রাগ করলে?
তুমি তো রাগাবার জন্যই এমন করো না।
কি করবো বলো, তোমাকে রাগিয়ে দিতে এমন মজা লাগে। আই এম সরি।
আচ্ছা বাবা, এতবার সরি বলতে হবে না। শোনো, ট্রেন কখন পৌঁছাবে আমাকে কিন্তু ফোন দিতে পৌঁছে।
অবশ্যই।
আর খবরদার, বৃষ্টিতে একদম ভিজবে না, ভিজলেই তো তোমার জ্বর চলে আসে। আর সিগারেটকে একেবারে না বলো।
জি ম্যাডাম।
এভাবে টুকটাক খুনসুটি, মান অভিমান আর কেয়ারিং কথাবার্তা শেষে রিমা ফোন রাখল। ফোন রাখার আগে আগে এক রাশ উপদেশ দিল। শিয়া রিমাকে আর চটাল না, পাশে বসা মেয়েটা এতক্ষণ সব কথা শুনছিল। ফোন রাখতেই পাশে বসা মেয়েটা মিষ্টি করে হাসল। বাহ, হাসলে গেলে টোল পড়ে মেয়েটার, আর টোল পড়লে চেহারার সৌন্দর্য লাভ দিয়ে আরো কয়েক ডিগ্রি বেড়ে যায় আপনা আপনি।
বাই দ্য ওয়ে, আমি শিহাব।
আমি সেতু।
সরি, কি বললেন? নিতু?
সেতু, দ্য ব্রিজ।
ও সেতু, এদের জন্য বাড়ি যাচ্ছেন বুঝলো?
ঠিক বাড়িতে না, এক কাজিনের বিয়েতে যাচ্ছি।
ও আই সি, আমি অবশ্য বাড়িতেই যাচ্ছি।
প্রায় যান?
আরে না, গ্রাজুয়েশন করে মাত্র চাকরিতে ঢুকলাম, এখনই ঘন ঘন বাড়িতে গেলে চাকরি থাকবে।
কিসে গ্রাজুয়েশন করলেন?
কম্পিউটার সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি।
রিয়েলি? এবছরই গ্রাজুয়েশন করলেন?
না, গত বছর। কেন?
তাহলে তো আপনি আমার সিনিয়র ভাই। আমি তো ঢাবিতে পড়ছি কম্পিউটার সায়েন্সে।
তাই নাকি? বাহ, কোন সেমিস্টারে পড়ছো? তুমি করেই বলছো, কিছু মনে করো না।
তা কেন, অবশ্যই তুমি করে বলবেন, আপনার চেয়ে আমি বেশ জুনিয়র, থার্ড সেমিস্টার চলছে মাত্র আমার।
ও আচ্ছা, তার মানে আমি ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পরেই তুমি ঢুকেছো।
কথায় কথায় বেশ কেটে যেতে লাগলো সময়টা। শিহাবেরও ভালো লাগলো এতদিন পর নিজের বিশ্ববিদ্যালয়ের কাউকে পেয়ে। কথায় কথায় কিছুটা নস্টালজিও পেয়ে বসলো। চাকরি জীবনের ব্যস্ততায় ইউনিভার্সিটির উচ্ছল দিনগুলোর কথা মনে করার সময় কই। মেয়েটির চঞ্চলতা তাকে নিজের ভার্সিটি লাইফের দিনগুলোর কথা আবারও মনে করিয়ে দিচ্ছিল। একসময় রিমার কথা উঠল।
রিমা আপু খুব বকে বুঝি আপনাকে?
বকে মানে? ঝাড়ির উপর রাখি সারাক্ষণ, পান থেকে চুল খসবার জো নেই।
আরে আরে, কি ব্যাপার?
ট্রেনটা কি থেমে যাচ্ছে নাকি?
কি হলো ভাইয়া?
বুঝতে পারছি না সেতু, এটা তো কোনো স্টেশনও না।
দুজনের কথার মাঝে হঠাৎ প্রচন্ড ব্রেক কষে দাঁড়িয়ে গেল ট্রেনটা। ট্রেন প্রথমে একটু ঝাঁকি খেল, তারপর স্বাভাবিকের চেয়ে বেশ দ্রুত গতিতে কমে আসতে লাগলো। একসময় থেমে গেল। কি ঘটেছে জানবার জন্য বাইরের দিকে দেখতে গেল দুজনে। আসলে একটা নির্জন জায়গা, একপাশে দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত, আরেক পাশে একটা বিশাল দিঘি, কিছু ঝোপঝাড়, একটা বড় সড়ো তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা ভাঙা চোড়া টঙের মতো চায়ের দোকান। যাত্রীরা হৈ হুল্লো শুরু করে দিয়েছে, কি কারণে ট্রেন থামলো জানতে উৎসুক সবাই। এক মায়ের কোলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠে ট্যাঁ করে কান্না ঝুড়ি দিল। বাইরে বৃষ্টিও থেমে গেছে, সব মিলিয়ে নরক গুলজার।
শেফাল, কিছু বুঝতে পারছেন?
এটুকু বুঝতে পারছি যে ট্রেনে ডাকাত পড়ে।
ডাকাত পড়লে অবশ্য মন্দ হয় না, ডাকাত দেখা খুব শখ আমার।
চোখে মুখে দ্বিধা নিয়ে সেতুর দিকে তাকিয়ে আছে শিহাব। সেতু চমকে উঠল শিহাবের দিকে তাকিয়ে।
আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো শিয়া ভাই?
হ্যাঁ ঠিক আছি, ট্রেন থামলো কিনা সেটা নিয়ে ভাবছি।
আচ্ছা, ট্রেনের কোনো কর্মচারীকে জিজ্ঞেস করলে জানা যেত না?
কাউকে তো দেখছি না। ও ওই যে, ওনাকে জিজ্ঞেস করি। এই যে ভাই, ট্রেনটা কেন থামলো বলেন তো?
আসলে আমরা খুবই দুঃখিত, ট্রেন এক ঘন্টা লেট করবে, ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে ভাই।
বলেন কি, এক ঘন্টায় হয়ে যাবে তো?
হ্যাঁ অবশ্যই।
ঠিক আছে ভাই, ধন্যবাদ।
এক ঘন্টা লেট, তার মানে চিড়াগাং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে।
অসুবিধা নেই, বেশি রাত হলে আমি তোমাকে পৌঁছে দেবো বাসায়।
শিয়া ভাই, এক ঘন্টা ট্রেনে বসে থাকবেন? চলো না এক কাপ চা খেয়ে আসি।
চা? এই নো ম্যানস ল্যান্ডে তুমি চা পাবে কোথায়?
আরে ওই যে তালগাছের নিচে দেখেন 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 দেখেন, একটা ঝুপড়ির মতো চায়ের দোকান দেখা যাচ্ছে।
কই দেখি, কোথায়? ও ওইটা, এই নরবরের চেহারার দোকান। মনে হচ্ছে দোকানের চালে একটা নাদুসুন সাইজের কাক বসলে ওর টালিটা হুড়মুড় করে ভেঙে পড়বে। এই দোকানে চা খাবে তুমি? কোনো ভদ্রমহিলা চা খাওয়ার জন্য উপযুক্ত জায়গা না এটা। গিয়ে দেখবে একদঙ্গল চাষা ভুষা মানুষ বিচ্ছে হয়ে পান খেয়ে তার দাঁত লাল করে বসে আছে। এখানে ওখানে পানের পিক, সস্তা বীর গন্ধে আকাশ বাতাস ভারী।
থামেন তো শিয়া ভাই, এইসব জায়গায় চা খাওয়ার অভ্যাস আছে আমার। আসলে কি জানেন, শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত এমন কোন টং নেই যেখানে আমি কখনো চা ঝালমুড়ি ফুচকা খাইনি।
রিয়েলি? সবগুলো টং গিয়েছো?
সবগুলো। কানে কানে একটা সিক্রেট কথা বলি, শুনো। একবার আমি বন্ধুদের সাথে বাজি ধরে সিগারেট খেয়েছিলাম।
শিয়াবের মাথাটা আবারও ঘুরে গেল ভীষণ ভাবে, সিগারেট খাওয়ার কথা শুনে নয়, অন্য কারণে। বাজি ধরে সিগারেটও খেয়েছিলাম, এই কথাগুলো ঠিক এইভাবে কেউ কে বলেছে আগেও, ঠিক একই ভঙ্গিতে। এমনকি খিলখিলে হাসিটাও শিয়াবের কাছে অত্যন্ত পরিচিত ঠেকল। রিমাইন্ড করা টেপ রেকর্ডারের মতো কথাগুলো বাজতে থাকলো শিয়াবের কানে। প্রচন্ড অবাক হয়ে গেল শিয়াব, কি হচ্ছে তার সঙ্গে, এমন কেন হচ্ছে? শিয়াব সর্বস্ব বাজি ধরে বলতে পারবে সেতুর সঙ্গে আজকের আগে কখনো দেখা হয়নি তার? তাহলে মাঝে মধ্যে সেতুর কথা, হাসি, কথা বলার ভঙ্গি এত চেনা চেনা লাগছে কেন তার? ও চমক ভাঙল সেতুর কথায়।
আরে ভাইয়া, এত কি ভাবছেন, চলেন তো চা খেয়ে আসি।
শিয়াবের হাত ধরে একরকম জোর করেই ট্রেনের দরজার কাছে নিয়ে এলো সেতু। দরজায় দাঁড়াতেই ঝোড়ো হাওয়ায় ঝাপটা লাগলো চোখে। বৃষ্টি নেই, কিন্তু আকাশে মেঘ জমেছে ভীষণ, যে কোনো সময় আবারও ঝুম বৃষ্টি নামতে পারে।
দেখো সেতু কেমন মেঘ করেছে আকাশে, বৃষ্টি নামতে পারে। এই সময়ে চা খেতে যাওয়া কি ঠিক হবে?
সেতু কিছু একটা বলার জন্য মুখ খুললো, কিন্তু কিছু বলার আগেই ভীষণ রকম চক্কর দিয়ে উঠলো শিয়াবের মাথাটা। কে যেন মাথার ভেতর থেকে বলে উঠল,
বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়ার মজাই আলাদা। মাথার উপর ঠান্ডা বৃষ্টির পরশ, মুখে গরম চা, অন্যরকম অনুভূতি। মাঝে মধ্যে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টির পানি মিশে যাবে চায়ের কাপে, স্বর্গীয় স্বাদ হবে চা।
বৃষ্টি নামলে ভয় কি ভাইয়া? আসলে কি জানেন, বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়ার মজাই আলাদা। মাথার উপর ঠান্ডা বৃষ্টির পরশ, মুখে গরম চা, অন্যরকম অনুভূতি। মাঝে মধ্যে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টির পানি মিশে যাবে চায়ের কাপে, স্বর্গীয় স্বাদ হবে চায়।
সে কিচ্ছু ভাবতে পারছিল না, বুদ্ধি খোলা হয়ে যাচ্ছিল বারবার। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। সেতু কি বলবে তা সে কয়েক মুহূর্ত আগে বুঝলো কেমন করে? এই কথাগুলো কি একইভাবে কেউ তাকে এর আগে বলেছে? তাল গাছের নিচে এসে ওরা দেখল দোকানটা একদম ফাঁকা, ওরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। দোকানে 15-16 বছরের এক কিশোর বসে আছে গালে হাত দিয়ে, সেই সম্ভবত দোকানি। সেতু গিয়ে বসে পড়ে দুটো চা চাইল, সে চিনি কম খাবে, কড়া লিকারের চা খেতে তার নাকি খুব ভালো লাগে। দোকানের সামনে একটা নিচু টুলে বসে বসে চা খেতে লাগলো শিহাব আর সেতু। টুলটার একটা পায়া অর্ধেক ভাঙা, ইট দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে ভাঙা পায়াটাকে। সেতু শব্দ করে চায় চুমুক দিচ্ছিল, সে কারণেই হয়তো প্রশ্নটা করল। সে
চায়ের শব্দ করে চুমুক দিতে কেমন লাগে আপনার শিয়াপ্পা?
খুবই বিচ্ছিরি লাগে।
তোর দুনিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো আপনার কাছে বিচ্ছিরি লাগে। আচ্ছা, আপনার কি করতে ভালো লাগে?
এই গান শুনতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, তবে সবচেয়ে ভালো লাগে লেখালেখি করতে।
লেখালেখি করতে? আপনি কি লেখক?
ঠিক তা না, লেখক আর হতে পারলাম কই, মাঝে মধ্যে পত্র পত্রিকায় দু একটা গল্প কবিতা লিখি, এই আর কি।
রিয়েলি? আপনি আগে বলবেন না, লেখক মানুষদের আমার খুবই পছন্দ, খুব সাধারণ বিষয়গুলোকেও অসাধারণ ভাবে দেখতে পারেন লেখকরা, তাই না? ঠিক বললাম না?
হ্যাঁ, সত্যিকার লেখকরা নিশ্চয়ই পারে, আমি পারি কিনা জানি না, আমি খুবই নিচু স্তরের লেখক। সেতু, তোমার বজ্রপাতের শব্দে ভয় করে না?
না, বজ্রপাতের শব্দে আমার খুবই ভালো লাগে, কারণ মনে হয়
বজ্রপাত তোমাকে কাছে ডাকছে, বলছে দেখো তোমার জন্য স্নানের জল এনেছি আমি, তুমি কই, এসো জলে ভিজে যাও, ধুয়ে ফেলো সমস্ত পাপ, মুছে ফেলো মনের কালিমা।
আরে, আমি তো এই কথাগুলোই বলতে যাচ্ছিলাম।
আচ্ছা সেতু, তোমার কি মনে হয় যে আমাদের আগে কখনো দেখা হয়েছে?
না তো, কেন মনে হবে?
আচ্ছা বাদ দাও, বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়ার কথা বললে না, চলো ভিজি।
চলে।
সেতু লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বৃষ্টির মধ্যে নেমে গেল এক পা দুপা করে, চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে দাঁড়ালো। পাশে এগিয়ে এলো শিহা, বৃষ্টির ফোঁটাগুলো চোখে মুখে পড়ায় অদ্ভুত সুন্দর দেখাচ্ছে সেতুকে। শিয়া মুগ্ধ চোখে দেখতে লাগলো। ট্রেনের যাত্রীরা জানালা দিয়ে উঁকি মেরে ওদের দেখছিল, তাদের চেহারায় ছিল বিস্ময়। এক ঘন্টা লেট করার কথা ছিল ট্রেনের, কিন্তু ট্রেন ছাড়ল 43 মিনিট পরে। চিটাগাং পৌঁছতে খুব একটা বেশি দেরি হলো না, ফিরতি পথে তেমন কোনো কথাও হলো না দুজনের। সে তো অবশ্য একা একা অনেকক্ষণ বকবক করছিল, কিন্তু যখন বুঝতে পারল শিয়া ঘুমিয়ে পড়েছে তখন চুপ মেরে। ট্রেন চট্টগ্রামে পৌঁছল 5টায়। বিচ্ছিন্ন হবার সময় হয়ে এসেছে, কারণ সেতু যাবে চট্টেশ্বরী রোড আর শিহাব যাবে আগ্রাবাদ। দুজন দুটো ট্যাক্সি ক্যাব নিল, সেতুর ভারী স্যুটকেসটা ক্যাবে তুলে দিল শিহাব।
সেতু, এখন দুজন দুদিকে যাব, আজকের মতো বিদায়।
ট্রেনে কোম্পানি দেওয়ার জন্য থ্যাংকস ভাইয়া। ঢাকা ফিরবেন কবে?
বেশি দেরি করবো না, এই সপ্তাহখানেক থাকবো এখানে।
ঢাকা আপনাদের বাসা কোথায়?
কলাবাগানে। কখনো ওদিকটা এলে অবশ্যই দেখা করো।
ঠিক আছে, আপনিও ক্যাম্পাসে এলে দেখা করতে ভুলবেন না কিন্তু, রোকে হলে থাকি আমি।
আচ্ছা বিদায়।
ওকে ভাইয়া, বাই।
শিহাবদের বাড়িটা আগ্রাবাদের সিডিএ এলাকায়, 13 নম্বরে। রাত 11টার দিকে এলাকাটা প্রায় নির্জন হয়ে যায়। এই মুহূর্তে ল্যাম্পপোস্টের নিচে কুন্ডুলি পাখিয়ে বসে আছে একটা কুকুর, ওটা ছাড়া আর কেউ নেই রাস্তায়। পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে কুকুরটাকে দেখছিল শিহাব। তাকিয়ে আছে ঠিকই, কিন্তু ঠিক দেখছে না, মাথায় অন্য চিন্তা। সেতুকে নিয়ে ভাবছে শিহাব, আজকের ঘটনাগুলো নিয়েও ভাবছে। সেতুর কথা, অ্যাটিচিউড, গল্প বলার ভঙ্গি, এই বিষয়গুলো খুব বেশি পরিচিত শিহাবের। অথচ সেতুকে তো এর আগে জীবনে কখনো দেখিনি, তাহলে এই ঘটনাগুলো যদি ওর সাথে না হয়ে কোনো হিন্দি সিনেমায় ঘটত, তাহলে ধরে নিত পুনর্জন্ম নিয়ে কোনো গল্প দাঁড় করানো হয়েছে। কিন্তু একে তো ও হিন্দু নয়, দ্বিতীয়ত ওর চিন্তা ভাবনা অনেকটা নাস্তিক টাইপের, কোনো কিছু সহজে বিশ্বাস করতে চায় না। তাই আজকের ঘটনাটাকে অতি প্রাকৃত হিসেবে ধরে নেওয়ার প্রশ্নই আসে না। সবকিছুর পিছনে কারণ আছে, লজিক আছে। লজিক? আচ্ছা, এটা প্যারাসাইকোলজিক্যাল কোনো ঘটনা নয় তো? না, সেটা কি করে সম্ভব? টেলিপ্যাথি বা এ ধরনের কিছু কি আছে দুনিয়ায়? কিন্তু সেটাও তো একটা কুসংস্কার মাত্র। তাহলে ব্যাখ্যা কি হতে পারে? মনে মনে প্রচন্ড চিন্তায় পড়ে গেল শিহাব। সে পুরোপুরি নিশ্চিত এই মেয়েকে সে জীবনে কোনো দিন দেখেনি, অথচ তার কথা বার্তা সব শুনে যেন মনে হচ্ছিল মেয়েটির প্রতিটা চিন্তাই সে ধরতে পারছে। নাকি পুরো ব্যাপারটাই তার মনের ভুল? আর যদি সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে তো তাহলে তাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতেই হবে। হঠাৎ রিমার কথা মনে পড়ল ওর। আরো আগেই মনে পড়া উচিত ছিল অবশ্য, রিমা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়ছে, পড়াশোনাও শেষ পর্যায়ে। নিশ্চয়ই ও কিছু না কিছু বলতে পারবে ঘটনাটা শুনে। শিয়া রিমাকে ফোন করল।
শোনো,
আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, এমন একটা ঘটনা যেটা আমাকে অবাক করে দিয়েছে।
সবিস্তারে পুরো ট্রেনের ঘটনাটা বলল শিহাব। সে তোর প্রতিটি আচরণ ব্যাখ্যা করল। রিমা খুব মন দিয়ে শুনল ওর প্রতিটি কথা। কিন্তু রিমা যুক্তিবাদী মেয়ে, কোন অলৌকিক জিনিসে তার বিশ্বাসও নেই। শিহাব এজন্যই রিমাকে ফোন করেছে, কারণ সে জানে রিমা একটা সন্তোষজনক জবাব দিতে পারবে। শিহাব তাই রিমাকে সবকিছু খুলে বলতে দ্বিধা করল না। তারপর বলল,
এখন বলো রিমা, আমার সাথে কি ঘটছে এসব?
আচ্ছা, অনেক ভাবে কিন্তু এসব ঘটনা এক্সপ্লেইন করা যায়। যেমন ধরো, তুমি কিন্তু অনেক লেখালেখি করো, আর লেখালেখি করতে গেলে মানুষের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে খুব ভালো ধারণা চলে আসে। আর এই সেতু যখন তোমার সঙ্গে বসে গল্প করছিল ট্রেনে, তখনই সেতুর চারিত্রিক বৈশিষ্ট্য, পছন্দ অপছন্দ এইসব সম্পর্কে তোমার অবচেতন মন সম্ভবত একটা ধারণা পেয়ে গিয়েছিল। তাই কোন কথার উত্তরে সেতু কি বলবে কিংবা কোন বিষয়ে তার পছন্দ অপছন্দ কি হবে, সেটা আগে থেকেই তোমার মন অবচেতন ভাবে এজিউম করে নিয়েছিল। সে কারণে সম্ভবত সেতুর কথাগুলো তোমার কাছে পরিচিত মনে হয়েছে। আবার ধরো, কিছু কিছু বিষয় কোইনসিডেন্টালি মিলেও গেছে, আর কিছু কিছু বিষয় তোমার অবচেতন মন আগে থেকেই ক্যালকুলেশন করে বের করে ফেলেছে। তো এসব মিলেই মনে হয় তোমার কাছে মেয়েটি পূর্বপরিচিত মনে হয়েছে।
শিয়াব মনে মনে রিমার কথাগুলো নেড়ে চেড়ে দেখল। দূরে বসে ব্যাখ্যা দেওয়া যতটা সহজ, এক্সপিরিয়েন্স করা কিন্তু ততটা সহজ নয়। রিমার ব্যাখ্যা মেনে নেওয়া যায় না, কারণ শিহাবের সেই সময়ের অনুভূতিগুলো শুধু শিহাবই জানে। তবে ব্যাখ্যা যদি থেকেই থাকে, রিমার ব্যাখ্যাটাই সবচেয়ে গ্রহণযোগ্য। রিমার সাথে কথা বলার পর শিহাব আরো গভীর চিন্তায় ডুবে গেল।
কুয়াশা
এতক্ষণ রাত ১২টার পরে এতক্ষণ ধরে আমরা শুনলাম আজকের গল্পের বেশ কিছুটা অংশ, বেশ লম্বা সময় ধরে। এবং আজকের এই গল্পটা পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা বন্ধু মোহাইমিনুল ইসলাম বাপ্পি। যেটা দেখছিলাম, শিহাব এবং আর একটি মেয়ে রিমা, তারা একই সঙ্গে একই ট্রেনে সেতু এবং দুঃখিত আমি সেতু এবং আমি রিমার সঙ্গে আসলে গুলিয়ে ফেলেছি, যে সেতু এবং শিহাব একসঙ্গেই তারা যাচ্ছিল চট্টগ্রামে। শিহাব যাচ্ছিল একটা কাজে এবং দেখা গেল তারা একই ডিপার্টমেন্টেই পড়াশোনা করেছে আগে পরে, তো তাদের মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। যেটা সবচেয়ে মানে মূল রহস্যের কারণ আমাদের এই গল্পের, যেটা মূল বিষয় যেটা সবাইকে ভাবিয়ে তুলছে এই মুহূর্তে আমি জানি, সেটা হচ্ছে শিহাব বারবারই টের পাচ্ছিল যে সেতু কি বলবে, সেতুকে যেন কোথায় সে দেখেছে আগে, সেতুর কথা তার পরিচিত মনে হচ্ছে, সে যেন সবই জানে সেতু সম্পর্কে, এরকম একটা কথা তার মধ্যে বারবারই ঘুরছিল। এবং একটা সময় সে খুব বেশি রকমের পাজলড হয়ে যায় এই ব্যাপারটা। এবং আমরা দেখি তার গার্লফ্রেন্ড রিমাও তাকে ফোন করে রিমার সঙ্গে কথা হয় এবং যে যার গন্তব্যে পৌঁছে যায়, বিদায় নিয়ে যায়, আবারও দেখা হবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে। এবং রাতে শিহাব বারান্দায় বসে ভাবতে থাকে, চিন্তা করতে থাকে যে কি হচ্ছে, কেন এগুলো হচ্ছে তার সঙ্গে। হঠাৎ তার মনে পড়ে গেল যে তার যে সবচেয়ে কাছের মানুষ, তার প্রাণের মানুষ, প্রিয় মানুষ রিমা, রিমা ক্লিনিক্যাল সাইকোলজির ছাত্রী, তো তার কাছে বোধহয় খুলে বললে, প্রথমে একবার সে ভেবেছিল সে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, কেন খুব বেশি রকমের নাড়া খেয়েছে তার মনটা পুরো ঘটনাটা, পুরো ট্রেনের ঘটনাটা যদি আমরা দেখি, যে কয়টা বিষয়ে শিহাবকে বারবার ভাবাচ্ছিল যে সেতু যাই বলছে তাই মনে হচ্ছিল যে খুবই পরিচিত
এবং সেতু যা বলবে সেটা আগে থেকে সে
প্রেডিক্ট করতে পারে, হ্যাঁ করতে পারছে। তো পরে সে রিমার কাছে সব খুলে বলে এবং রিমা তাকে বলে যে আসলে যেহেতু সেতুর সঙ্গে তার সেখানে দেখা হয়েছে, তার সঙ্গে একটা হয় না অবচেতন মনে অনেক কিছু কাজ করে, সেটা থেকে ওর মনের মধ্যে হয়তো তাকে খুব পরিচিত মনে হচ্ছে বা আপন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, সে কারণে হয়তো হতে পারে এরকম কিছু, সেটাই আমরা দেখলাম এ পর্যন্ত। তো তারপরে কি হবে সেটা আমরা এখনই জানবো, কিন্তু তার আগে কি খুব ইম্পর্টেন্ট কোন মেসেজ অনেক এসে আছে বন্ধুদের, আমরা কথা দিচ্ছি একদম গল্পের শেষে মাঝখানে কোন ইন্টারাপশন করতে চাই না, এসএমএস পড়ে খুবই বিরক্ত হন সবাই। আর যেহেতু বন্ধুরা নিয়মিত করে আমাদের এখন গল্প পাঠাচ্ছে কুয়াশায়, সেই গল্পগুলো আমরা অনুষ্ঠানে মানে মূল গল্পে যাবার আগে পড়ে শোনাচ্ছি সবাইকে। তো আরো একবার জানিয়ে দিচ্ছি, শুধু পড়ে শোনাবার গল্প না, যেরকম আজকে আমাদেরকে মোহাইমিনুল ইসলাম বাপ্পি এবং গত সপ্তাহে তার আগের সপ্তাহে বেশ কয়েক সপ্তাহ ধরে শ্রোতা বন্ধুরা কিন্তু আমাদেরকে কুয়াশার গল্প পাঠাচ্ছে, খুব চমৎকার সব গল্প পাঠাচ্ছে রহস্যের। যদি গল্প কোন রকম তোমরা পাঠাতে চাও বা পাঠাতে চান, তাহলে ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার। আর ইমেল অ্যাড্রেস একটা আছে, সেটা হচ্ছে কুয়াশা FM8920@gmail.com। আমি আবারও বলছি, কুয়াশা KUASHA কুয়াশা FM8920@gmail.com এই ঠিকানায় পাঠানো যেতে পারে। আরো দুটো জায়গায়, আরো একটা জায়গায় পাঠানো যেতে পারে, সেটা হচ্ছে আরজে শারমিনের যে ফ্যান পেজ আছে সেটার ইনবক্সে। আর এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছো, অর্থাৎ শারমিন এবং অনিন্দুকে কুয়াশায়, তারা আমাদেরকে লিখতে পারো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে, তোমার যে কথা আছে সেটা লিখে পাঠিয়ে দেবে 2221-এ। আবারও বলছি, এবিসি লিখতে হবে আগে অবশ্যই, তারপর স্পেস দিয়ে কথা লিখে পাঠাতে হবে 2221 এই নম্বরে, এবং অবশ্যই তোমার নিজের নামটি লিখবে। আমার মনে হয় আমরা দেরি না করি অনিন্দ, আমরা বাকি অংশে চলে যাই। আমার মনে হয় শ্রোতারা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এরপরে কি আছে, কি রহস্য লুকিয়ে আছে সেতু এবং শিহাবের মধ্যে, তাদেরকে আগে আসলে কোনো দেখা হয়েছিল, এটা কি পুনর্জন্ম নাকি অন্য কোনো কাহিনী বা অন্য কোনো রহস্য, সেটাই শুনবো আমরা এখন, সঙ্গেই থাকো। এরপর দুমাস কেটে গেছে, শিহাব অফিসের কাজ নিয়ে খুবই ব্যস্ত, সেতুকে নিয়ে চিন্তা ভাবনা করার ফুরসতই নেই, ব্যাপারটা সে প্রায় ভুলেই গেছে। অন্যান্য দিনের চেয়ে আজকে অফিসের কাজের চাপ একটু বেশি ছিল, বিকেলের দিকে অফিস শেষে শিয়াব যখন ঘরে ফিরল তখনও বেশ ক্লান্ত। বাসায় ঢুকেই ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিল, গলার টাই ঢিলে করে যেই না একটু চোখ বুঝেছে, অমনি জ্যান্ত হয়ে উঠল পুরো বাড়িটা।
Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shihab, happy birthday to you.
Are Eki, thanks.
চমকে উঠে শিয়াব চোখ খুলে আবিষ্কার করল রীতিমতো বার্থডে পার্টি মনে হচ্ছে। বার্থডে পার্টিটা ওরই, আজকে শিহাবের জন্মদিন, আর সেটা একদমই মনে ছিল না শিহাবের। কলাবাগানের বাড়িটা শিহাবের খালুর, আপাতত খালা খালুর সাথে থাকছে শিহাব। রিমা আর শিহাবের খালাতো ভাই বোন সবাই মিলে শিহাবের জন্মদিনে সারপ্রাইজ পার্টি দিয়েছে। পরিবারের সবার সাথে রিমার আবার খুব ভাব। যাই হোক, শিহাব হঠাৎ করে এমন একটা সারপ্রাইজ পার্টি পেয়ে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তবে তারপরে শরীরের ক্লান্তি দূর হয়ে গেল রিমাকে দেখতে পেয়ে। কেক কাটা হলো, আনন্দ করা হলো, পার্টি প্রায় শেষ। এমন সময় দরজা নক করলো কে যেন। শিহাবের খালাতো ভাই অপু গিয়ে খুলে দিল দরজা। বাইরে একজন মেইলম্যান দাঁড়িয়ে আছে।
এখানে শিহাব হাসান নামে কেউ আছেন? আপনার একটা পার্সেল এসেছে।
কই দেখি।
এই যে, আর এখানটা একটা সাইন করতে হবে।
কে পাঠিয়েছে
জানি না, দাঁড়াও দেখি।
উপরের হাতের লেখা দেখে বোঝার উপায় নেই কে পাঠিয়েছে। শিহাব পার্সেলের প্যাকেটটা খুলল। গিফট প্যাকেটে মোড়ানো বই জাতীয় কিছু একটা হবে। উপরে সাঁটা চিরকুটে মেলি হাতের লেখা দুটো লাইন, শিহাব ভাইয়ের জন্মদিনে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা, সেতু।
সেতু পাঠিয়েছে?
সেতু? সে তোমার বার্থডে জানে?
জানে বলেই তো মনে হচ্ছে, তবে আমি কখনো বলিনি, আশ্চর্য তো। আমার বার্থডে কি করে জানলো?
কিসের পার্সেলটা কি আছে?
দাঁড়াও, আমি নিজেই তো দেখিনি। রিমা একটু এদিকে এসো তো।
রিমাকে নিয়ে শিহাব স্টাডি রুমে গেল। গিফট প্যাকেটটা খুললো দুজন মিলে। ভেতর থেকে বেরোলো পুরনো জরা জীর্ণ মলিন রঙের একটা ডায়েরি। ভেতরের পাতাগুলো হলুদ হয়ে গেছে, সাদা খামে ভরা একটা চিঠিও রয়েছে তার সাথে। প্রথমেই চিঠিটা খুলল শিহাব, রিমাকে শুনিয়ে শুনিয়ে পড়তে লাগলো। সে চিঠিতে লেখা ছিল,
শুভ জন্মদিন শিহাব ভাই, ভালো আছেন? আপনার জন্মদিন আমি কিভাবে জানতে পারলাম এটাই তো ভাবছেন?
খুবই সহজ, ফেসবুক থেকে।
ঢাকায় থাকলে আপনার বাসায় যেতাম, কিন্তু একটা কাজে সিলেট এসেছি তাই যেতে পারলাম না। শিহাব ভাই, ট্রেনে আপনার সাথে মজা করেছিলাম একটু, আপনি কিছু মনে করেননি তো? নাকি বুঝতেই পারেননি আমার দুষ্টুমিটুকু? যাই হোক, খুলেই বলি, আপনারা কলাবাগানে যাওয়ার আগে কোথায় ছিলেন মনে আছে নিশ্চয়ই? মালিবাগের একটা ফ্ল্যাটে, নাম ছিল আফজাল ম্যানশন। আপনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেই আমরা উঠি আপনাদের যাওয়ার পর। বাসা শিফট করার সময় আপনারা কিছু বাতিল জিনিস ফেলে গিয়েছিলেন, তার মধ্যে এই পুরনো ডায়েরিটাও ছিল যেটা আপনাকে পার্সেল করে পাঠালাম। ডায়েরিটা ভর্তি ছিল কবিতা দিয়ে, অনেকগুলো কবিতা। আমি আবার কবিতা পড়তে ভালোবাসি, আপনার কবিতাগুলো প্রায় পড়তাম খুব মনোযোগ দিয়ে। তবে তখনও জানি না আপনি কে, শুধু নামটা জানতাম, শিহাব হাসান। ডায়রি শুরুতে লেখা ছিল নামটা। একদিন ঈদ ম্যাগাজিনে একটা গল্প পড়লাম, নাম ছিল কাঠমালতির কান্না, লেখক শিহাব হাসান। তখন সন্দেহ হল আপনি সেই শিহাব হাসান কিনা। ফেসবুকে আপনার নাম সার্চ করতেই পেয়ে গেলাম আপনাকে। আপনার ফেসবুক প্রোফাইল পুরোটাই ভর্তি ছিল গল্প কবিতা দিয়ে। কবিতাগুলো দেখে নিশ্চিত হলাম আপনি ডায়েরির শিহাব হাসান। ট্রেনে যখন আপনাকে দেখলাম তখনও চিনতে পারিনি। যখন বললেন আপনার নাম শিহাব, তখন ফেসবুকে দেখা ছবিগুলো মনে পড়ে গেল। আরো ভালো লাগলো যখন জানলাম আপনি আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। ঠিক করলাম একটু দুষ্টুমি করব আপনার সাথে। গল্প করার ছুতোয় মাঝে মধ্যে আমি এমন সব কথা বলছিলাম যেগুলো হুবহু আপনার কবিতার বিভিন্ন লাইন থেকে নেওয়া। বজ্রপাতের শব্দে আমার খুবই ভালো কারণ মনে হয়
বজ্রপাত তোমাকে কাছে দাঁড়াচ্ছে, বলছে দেখো তোমার জন্য স্নানের জল এনেছি আমি, তুমি কই, এসো জলে ভিজে যাও, ধুয়ে ফেলো সমস্ত পাপ, মুছে ফেলো মনের কালিমা।
আরে সেই কবিতা যেগুলো আপনি মালিব্যাগের ফ্ল্যাটে ফেলে আসা ডায়েরিতে লিখেছিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের এর আগে কখনো দেখা হয়েছে কিনা, মনে আছে?
আচ্ছা সেতু, তোমার কি মনে হয় যে আমাদের আগে কখনো দেখা হয়েছে?
এখন বুঝতে পারছেন এমন একটা প্রশ্ন আপনার মাথায় এসেছিল কেন? যাই হোক, জন্মদিনে আপনাকে অনেক 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 শুভেচ্ছা জানাই আরো একবার, আর ডায়েরিটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ভালো থাকবেন। ইতি সেতু।
শিয়া পড়া শেষ করতেই রিমা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল,
আরে কত সিম্পল একটা ট্রিক, আর তুমি কিনা পুনর্জন্ম প্যারাসাইকোলজি কি কি সব বলছিলেন। আসলে কি জানো, সবকিছুর পিছনেই কোনো না কোনো ব্যাখ্যা থাকে।
কিন্তু শিয়াব শুনছে না রিমার কথা, ওর মুখ মেঘের মতো গম্ভীর। দ্রুত ডায়েরিটার পাতা উল্টে যাচ্ছে, এক একটা পাতা একটু করে পড়ছে, তারপর আবার দ্রুত উল্টে যাচ্ছে পরের অনেকগুলো পাতা। চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। একসময় বলল,
রিমা রিমা, এগুলো আমার কবিতা নয়।
মানে হাতের লেখা? তো
হাতের লেখা আমার, ভাষার ব্যবহারটা আমার মতোই। কবিতাগুলো খুব পরিচিত ঠেকছে, কিন্তু এসব আমি লিখিনি।
হোয়াট, তা কি করে হয়?
জানি না, কবিতার লাইনগুলো যেন সাতজনমের চেনা আমার, হাতের লেখাটাও নিঃসন্দেহে আমার, কিন্তু আমি এসব লিখিনি, বিশ্বাস করো।
হয়তো অনেক আগে লিখেছিলে তাই ভুলে গেছো।
প্রশ্নই আসে না, মালিবাগের ফ্ল্যাটটা সেরেছি 3 বছর আগে, অথচ 10 বছর আগে স্কুল ম্যাগাজিনে আমার যে লেখা বের হয়েছিল সেটাও হুবহু মনে আছে আমার। একজন লেখকের কাছে নিজের লেখাগুলো তার সন্তানের মতো, আমি আমার সন্তানের চেহারা ভুলে যাব?
তাহলে এর মানে কি? আশ্চর্য।
রিমা বুঝতে পারল না কি হচ্ছে, ডায়েরির লেখাগুলো শিয়াবের না হয়ে যায় কি করে? শিয়াব বোকার মতো দাঁড়িয়ে আছে, দুজনেই হতবিহ্বল। হাজারো প্রশ্ন মাথায় চলে আসছে দুজনের। মালিবাগে যে ফ্ল্যাটের কথা বলেছে সেতু, সেই ফ্ল্যাটটাতে সত্যি শিয়াব থাকতো একসময়। এ পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এই ডায়েরি কোথা থেকে এলো? এ যেন মনে হচ্ছে শিয়াব ওই ফ্ল্যাট ছেড়ে চলে আসার পরও সেখানে রয়ে গেছে শিয়াবের কোনো ছায়া, শিয়াবেরই কোনো পরবাস্তব অস্তিত্ব, যে ঠিক শিয়াবের হয়ে শিয়াবের মতোই লিখে চলেছে গল্প কবিতা। তার হাতের লেখা হুবহু এক, তার সাথে ভাষার গঠন পর্যন্ত মিলে যাচ্ছে, এটা কেমন ভৌতিক ব্যাপার। শিয়াব ভেবে পেল না সে কি করবে বা কি বলবে, এর সমাধান কি হতে পারে। রিমার কাছে ব্যাপারটা একটুও ভালো লাগছিল না, তার মনে হচ্ছিল এখানে সব দোষ সেতুরই, ওই মেয়েটার মাঝে কিছু একটা সমস্যা আছে, সে তো কি কোনো মিথ্যা কথা বলতে পারে? রিমা যখন শিয়াবকে সেটা বলতে যাবে, ঠিক তেমন সময় শিয়াব বলে উঠল,
রিমা চলো মালি বইয়ের বাসায় যাই, হয়তো কিছু জানা যেতে পারে।
ওখানে তো এখনো মনে হয় সেতু থাকে।
তাই তো লিখেছে, ভালোই হবে, ওকে জিজ্ঞেস করবো ব্যাপারটা।
শোনো, আমার না ভালো লাগছে না ওই সেতু মেয়েটাকে, আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছে।
কি বলতে চাচ্ছ?
আরে অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার, আমি ভূতে বিশ্বাস করি না, না হলে বলতাম এখানে ভূতুড়ে সব ব্যাপার হচ্ছে।
তুমি তো বলো লজিক ছাড়া কিছু ঘটে না, চলো আমার সাথে, হয়তো লজিকটা চোখে পড়তে পারে।
শিয়াব আর রিমা দুজনে ঠিক করলো সে বাসাটায় যাবে একবার, সেতুকেও সামনাসামনি প্রশ্ন করা যাবে যে আসলে ব্যাপারটা কি। সেই অনুযায়ী পরদিন বিকেলে ওরা দুজন গিয়ে হাজির হলো সেই বাসাটায়। কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবে কলিং বেল টিপল শিহাব।
আরে শিহাব ভাই, আপনি?
হ্যাঁ চলে এলাম। আর এই যে এ রিমা,
কেমন আছো সেতু?
আসেন আসেন আপু, প্লিজ ভেতরে আসেন।
আমি ভেবেছিলাম তুমি রোকেয়া হলে থাকো।
সেখানে তো থাকি, বাসায় এসেও থাকি মাঝে মাঝে।
আচ্ছা সেতু, তোমাকে একটা প্রশ্ন করি।
হ্যাঁ আপু বলেন।
তুমি যে চিঠি পাঠিয়েছিলে সেটা শিহাব আমাকে পড়ে শুনিয়েছে।
ও আচ্ছা,
তুমি ডায়েরিটা কোথায় পেয়েছিলে?
লিখেছিলাম তো, পুরনো কিছু বই খাতা পড়েছিল যখন আমরা এই বাসায় শিফট করি, সেখানেই পেয়েছি।
সেতু, ডায়েরিটা আমার না।
মানে?
হাতের লেখা আমার মতো, ভাষার ধরনটাও আমার মতো, কিন্তু এগুলো আমি লিখিনি।
সেটা কি করে সম্ভব? এ বাসায় তো আপনিই থাকতেন।
সে একই প্রশ্ন তো আমাদেরও, এটা কি করে সম্ভব?
দেখুন, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? আমি অনেক আগের লেখা বলে হয়তো ভুলে গেছে ভাইয়া।
না সেরকম কিছু নয়, একজন লেখক কখনো নিজের লেখা ভুলতে পারে না, অন্তত দেখলে পরে তো মনে পড়বেই।
আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে।
সেতু, তুমি কিছু মনে না করলে আমি কি তোমার সেই ঘরটা দেখতে পারি যেখানে তুমি এটা পেয়েছিলে?
কি অদ্ভুত ব্যাপার!
আসলে অদ্ভুত।
হ্যাঁ, সেতু বলছে এটা শিহাবের ডায়েরি। শিহাব ওই বাড়িতেই থাকতো, একসময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, পুরনো কিছু কাগজপত্র ঘেঁটে সেতুটা পায়। অথচ শিহাব বলছে ডায়েরিটা শিহাবের নয়।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মানে লেখাটা শিহাবের কিন্তু কবিতাগুলো শিহাবের না।
না, কবিতাগুলো শিহাবের না। তাহলে এটা কার? তাহলে এটা কি? এই ডায়েরিটার মালিক, প্রকৃত মালিক কি? কি অদ্ভুত! আমি নিজেই ভীষণ রকমের পাজলড হয়ে যাচ্ছি। তোমার কি মনে হয় অনিন্দ? তোমাকে তো দেখে খুবই, তোমাকে তো সাংঘাতিক রকমের টেনসড মনে হচ্ছে যে কি জানি কি।
আসলে আমি এখনো বুঝতে পারছি না যে লেখাগুলো আসলে কার, কারণ
মানে খুব একটা ভুতুড়ে ব্যাপার। হ্যাঁ সেটাই বলছি। এবং যে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে শিহাবের গার্লফ্রেন্ড রিমা, তার মাথাতেও এই প্রশ্ন ঘটছে যে তাহলে এটা কোত্থেকে আসলো। মানে আমি ভীষণ ভীষণ রকমের কি বলবো, আমার মনে হয় আমরা এটা থেকে একটু একটুখানি আমারও একটুখানি একটু একটু মানে দম নেওয়া দরকার আমার মনে হয়। আমি ভীষণ রকমের, আমিও খুব খুব দুশ্চিন্তা, আমার বেশ ঘাম ছুটে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে বসে। আমি জানি না বন্ধুদের কি অবস্থা, তারা বোধহয় অসম্ভব রকমের, সবাই মধ্যে ভেবেছিল এখানে একটা গল্পটা শেষ হয়ে গেছে, বাড়িতে গেলে হয়তো একটা রিমা সেতু আবার আগের মতোই বলবে যে আপনার সঙ্গে ঠাট্টা করেছিলাম শিহাব ভাই, সেরকম কিছু। কিন্তু আসলে সেই জাতীয় কিছু নয়। মানে এবং এখানে কিন্তু তিনজনেই খুব অবাক,
তিনজনই অবাক।
পাঠিয়েছে সেতু, সে নিজেও পরে শুনে অবাক হয়েছে, শিহাব তো অবাক, এবং রিমাও খুব ভড়কে গেছে পুরো বিষয়টা।
আমরা যদি দেখি যে এটা সেতু মানে অবাক করার জন্যই পাঠায়, তাহলে এখানে শিহাবের হাতের লেখা কি করে আসে?
সেটাই, মানে খুবই রহস্য। মানে কি, কুয়াশা হালকা তো হওয়া দূরের কথা, আমার মনে হয় কুয়াশা আরো বেশি ঘনীভূত হয়ে গেছে। আর এই ফাঁকে কিছু এস এম এস পড়তে হচ্ছে বন্ধুরা লিখে পাশে। শেখ মিজান, আসলে এ থেকে শারমিন আপু, আমি কুয়াশার প্রথম থেকেই শুনি, খুব ভালো লাগে, আজকে খুব ভালো হবে আশা করছি। অনেক আগে পাঠিয়েছি যেগুলো পড়া হয়নি, আমার মনে হয় শেষের দিক থেকে পড়ি। হাই আপু, কেমন আছো? আমার এস এম এস টা পড়বে আপু, গল্পটা অনেক ভালো লাগছে। আমি মঞ্জুর আলম লালবাগ থেকে, এটি আমি জানতে চাচ্ছিলাম যে গল্পটা কিরকম লাগে। এবং আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই মহাইমিনুল ইসলাম বাপ্পীকে। শারমিন আপু, আমার মনে হয় আগের জন্মের কোন সম্পর্ক ছেলে বা এদের মধ্যে কিছু একটা ছিল, আগে পুনর্জন্মের কথা বলছি, প্রেডিকশন, আমি বন্ধুদের প্রেডিকশন গুলো জানাচ্ছি, আমাদের মধ্যে প্রেডিকশন। আমার এখনো অনিন্দুকে প্রশ্ন করা হয়নি, তার প্রেডিকশনকে পরে জিজ্ঞেস করবো তাকে। প্রিন্স লিখেছে, বানানো গল্প, অনেক আগে এরকম একটা গল্প পড়েছিলাম। আসলে কোনো না কোনো গল্পের সাথে অন্য কোনো গল্পের মিল সবসময়ই থাকে। ঠিক প্রিন্সের কথাটা শুনে আমার মনে হচ্ছে যেন আমি শিহাব সেতু রিমার কথাই শুনছি, যেরকম ওর গল্প, শিহাবের প্রথম সেতুকে দেখে মনে হয়েছিল তার কথাগুলো কোথায় যেন শুনেছে। তো তোমারও হয়তো সেরকম কোনো সমস্যা হতে পারে প্রিন্স। আর খুব সুন্দর গল্প, আমার এস এম এস টা পড়া হয় না কেন? আমরা তো বলেছিলাম যে আমরা গল্প চলা মানে কাহিনী চলাকালীন তো এস এম এস পড়তে পারবো না, তাই না? কাজল খান লিখেছেন এটা, আমার বান্ধবী শান্তা ওর সাথে কথা হয়। আচ্ছা, এগুলো থাক। কুয়াশা আমার ভালো লাগে, শারমিন আপু, মোহাম্মদ জিয়া লিখেছেন। শাকিল লিখেছেন, আপি আমার, সে অন্য কথা। আচ্ছা শারমিন আপু, আমি একটা কথা বলছি, প্লিজ কুয়াশার আয়োজনে অন্য কোন রকমের কোন এস এম এস পাঠালে সেটা পড়া হবে না। শারমিন আপু, আমি তোমার নতুন বন্ধু কিশোরগঞ্জ থেকে রাহুল, জাস্ট পরিচিত হলাম, কুয়াশা শুনতে অনেক ভালো লাগছে, থ্যাংকস কুয়াশা। কুয়াশা পুরো টিমকেই ধন্যবাদ দেওয়া উচিত আসলে। মামুন ঢাকা কমলাপুর থেকে, অনেক ভালো লাগছে আপু। আর শারমিন লিখে, শারমিন আপু আমার নাম শিহাব, আমার আজকে বার্থডে, হ্যাপি বার্থডে শিহাব, আজকের গল্পের সাথে আমার মিল আছে, থ্যাংকস ফর এবিসি রেডিও অ্যান্ড অল দ্য মেম্বার্স। আর রেডিও লিখেছে 89.2 FM, ইলিয়াস লিখেছে খুব সুন্দর, কুয়াশা মাই লাভ, আমি কুয়াশার নতুন বন্ধু, আমার নাম রাজীব খান, অনেক ধন্যবাদ। কুয়াশা আজকে আরো বেশি ঘনীভূত হচ্ছে শেষের দিকে। আমার মনে হয় এক বন্ধু লিখেও পাঠিয়েছে, শারমিন আপু সেতুর কাহিনীটা আমাকে সিরিয়াসলি কনফিউজ করেছে। সেতুই বোধহয় তার নাম, সে আগে সেতু লিখেছে। তোমার কি অবস্থা?
আমি আসলে বুঝতে পারছি না, কারণ সেতু যদি অবাক করার জন্যই পাঠায়, সারপ্রাইজ দেওয়ার জন্য পাঠায়, কিন্তু তাহলে হাতের লেখা পাওয়ার কথা না। আর কবিতাগুলো বলছে যে নিজের মতই, নিজের কথা, কিন্তু নিজে লিখিনি।
আচ্ছা, এবং সেতু নিজেও খুব কনফিউজ হয়ে গেছে, এখানে সবাই কনফিউজ, আমি কনফিউজ, অনিন্দ কনফিউজ, বন্ধুরা কনফিউজ, এবং প্রত্যেকেই লিখেছেন, আমি শুধু পড়ছিলাম এতক্ষণ, যে খুবই চমৎকার লাগছে আজকের গল্পটি, খুব কম চরিত্র কিন্তু অসম্ভব টান টান উত্তেজনা এবং রহস্য, পড়তে পড়তে রহস্য কি হবে আমরা কেউ জানি না, ভীষণ কনফিউজ। তো কনফিউশন দূর করতে আমরা বাকিটা শুনবো এখন, যেটা সঙ্গে আছে সঙ্গে থাকো, এবং আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, মেসেজ অপশনে গিয়ে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে শুরুতে তোমাদের লিখতে হবে এবিসি, তারপর ছোট্ট একটা স্পেস দেবে, তারপর তোমাদের কথা লিখে, নাম লিখে পাঠিয়ে দেবে 2221 এই নম্বরে। আর আরজে শারমিনের ফ্যান পেজ আছে এবং এবিসি রেডিও FM 89.2 এর ফ্যান পেজ আছে। কুয়াশার আয়োজনে আছি আমি শারমিন
এবং আমি অনিন্দ,
খুবই কনফিউজ হয়ে আছে যার জন্য কথাই বলতে পারছিল না। যাই হোক, আমরা গল্পের বাকিটা শুনে ফিরে এসে কথা বলছি। সে তো কোনো সাহায্য করতে পারল না, সেও হতভম্ব হয়ে গেছে, একটা সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই যে এমন ভাবে চমকে যাবে সেটা ভাবতেও পারেনি। রিমা ঘুরে ঘুরে দেখল ঘরগুলো, কোনো লাভ হল না, সব ঘরকে নতুন করে সাজানো হয়েছে, সে তো খুব গোছানো মেয়ে, ঘর বাড়ির ছবির মতো সুন্দর করে সাজিয়ে রাখা, রহস্যের লেশ মাত্র নেই। একটা সময় দুজনেই ফিরে এলো একেবারে হতাশ হয়ে। শিহাবের শেষ জন্মদিনের পর ছ মাস কেটে গেছে, রিমা আর শিহাবের বিয়ে হয়েছে মাসখানেক আগে। সে ডায়েরির রহস্য নিয়ে শিহাব এখন আর ভাবছে না, ওই ব্যাপারটাকে সে আপ্রাণ চেষ্টা করে মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়েছে। কিন্তু তার জীবনে নতুন একটা সমস্যার আবির্ভাব হয়েছে। ইদানিং কেমন যেন একটা পরিবর্তন এসেছে রিমার আচরণে। সে আবির দিকে কেমন যেন সন্দেহ চোখে তাকায়, কি যেন ভাবে সারাক্ষণ। বিয়ের প্রথম দিকে ঠিকই ছিল সবকিছু, সমস্যাটা দেখা দিয়েছে গত সপ্তাহ থেকে। জিজ্ঞেস করলে রিমা বলে তার কিছুই হয়নি, সবই ঠিক আছে। কিন্তু শিহাব জানে সব ঠিক নেই, কোথাও একটা সমস্যা হয়েছে, এবং বড় ধরনের সমস্যা। একদিন সকালে রেডি হয়ে অফিস যাচ্ছিল, এমন সময় শিহাবকে থামালো রিমা।
এই, তুমি কি বের হচ্ছ?
হ্যাঁ,
একটা কথা বলবো ভেবেছিলাম যে।
হ্যাঁ বলো না।
আচ্ছা শিহাব, আজকে তোমার অফিসে না গেলে হয় না?
কেন, কোনো কাজ ছিল?
আজকে অফিসে না গেলে তোমার যদি খুব অসুবিধা না হয় তাহলে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই।
কোথায় বলো তো?
বলছি, তার আগে তুমি এখানে এসে আমার পাশে বসো তো একটু।
কি হয়েছে রিমা?
আমি তোমাকে কিছু জিনিস দেখাবো।
যেমন কি?
এই দেখো, এই ডায়েরিগুলো চিনতে পারছো শিহাব?
রিমা চায়ের টেবিলের নিচ থেকে একটা কাপড়ের ব্যাগ বের করলো। ব্যাগের ভেতর থেকে বের করলো তিনটা ডায়েরি। চিনতে পারলো না, তবে একটা ডায়েরি নিয়ে কয়েকটা পাতা উল্টাতেই ও চোখ ফ্যাকাশে হয়ে গেল।
হাতের লেখাটা আমার, খুব পরিচিত কবিতা, কিন্তু আমি লিখিনি।
জানি শিহাব, এবার বাকিগুলো উল্টে দেখো তো একটু।
হোলি কাউ রিমা, এসব কি? প্রত্যেকটা ডায়েরিতে একই রকম কবিতায় ভর্তি, আমার হাতের লেখা। কিন্তু এর কোনটাই আমার লেখা নয়, বিশ্বাস করো আমি এসব কিছুই লিখিনি।
বলছি শিহাব, একটু মন দিয়ে শোনো। সাত দিন আগে গত সোমবার মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি তুমি বিছানায় নেই। আমি ভাবলাম বারান্দায় গিয়ে স্মোক করছো বোধহয়, কিন্তু না, খুঁজে দেখি তুমি সেখানে নেই। খুঁজতে খুঁজতে গেলাম স্টাডি রুমে। প্রতিদিন ঘুমানোর আগে তুমি সব রুমের বাতি নিভিয়ে দাও, কিন্তু স্টাডি রুমের বাতিটা জ্বালানোই থাকে। বিষয়টা আমি আগেও খেয়াল করেছি, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি আমার কাছে। যাই হোক, স্টাডি রুমে গিয়ে দেখি তুমি পাগলের মতো ডায়েরিতে কি যেন লিখে চলেছ। তোমার পাশে গিয়ে তোমাকে আমি ডাকলাম, শুনলেই না তুমি। ঠিক 15 মিনিট পর ডায়েরি শেলফে গুজে রেখে রোবটের মতো হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলে রুম থেকে। কি যে ভয় পেয়েছিলাম সে রাতে। পরের রাতেও আমি জেগে থাকলাম কি হয় দেখার জন্য, কিছুই হলো না। সে রাতে তুমি ঘুমোলে মরার মতো। ঠিক 2 রাত পর একই জিনিস হলো, তুমি বিছানায় নেই, স্টাডি রুমে বসে বসে কবিতা লিখে চলেছ। তখন আমি বুঝলাম সোমনাম বুলিজম নামের রোগ আছে তোমার। ঘুমের মধ্যে জেগে উঠে লেখালেখি করাটা তোমার অবচেতন মনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, সেজন্যই অবচেতন ভাবেই তুমি স্টাডি রুমের লাইট কখনো নিভাও না। শোনো, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি?
তুমি কি বলতে চাও, ঘুমের মধ্যেও আমি লেখালেখি করি? এও কি সম্ভব?
হ্যাঁ সম্ভব। তোমাকে সেদিন ওই অবস্থায় দেখে আমি গুগল করেছিলাম অনেকক্ষণ। নেটে দেখলাম সোমনাম্বুলিজম যাদের হয় তাদের ক্ষেত্রে এর চেয়েও বিচিত্র ধরনের অনেক অভ্যেস দেখা যায়।
যেমন?
কানাডার এক প্রিস্টের এই রোগ ছিল, তিনি ঘুমের মধ্যে গাড়ি ড্রাইভ করে পুরো টরেন্টো শহরটা চষে বেড়াতেন। আবার অস্ট্রেলিয়ার এক স্কুল টিচার ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে যেতেন স্কুলে, তারপর ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতেন। ক্যারিবিয়ান এক অ্যাথলেট মাঝরাতে লনে নেমে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটতেন। এমন উদাহরণ আরো অনেক আছে।
কিন্তু এতক্ষণ কি স্লিপ ওয়াকিং হয় মানুষের?
গবেষণায় জানা গেছে 30 সেকেন্ড থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে।
শিহাব স্থানুর মতো বসে রইল। ও নিজের এত জটিল একটা রোগ আছে, অথচ নিজেও সেটা জানত না। সে আবার মাথা ঘুরতে লাগলো। কি হয় এ রোগ হলে, কতটা ক্ষতি করতে পারে এটা মানুষের, সে এখন কি করবে?
এখন কি করব রিমা?
আরে তুমি চিন্তা করো না তো, এই রোগের একজন বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে কথা বলেছি আমি, আজকে তিনি সময় দেওয়ার কথা বলেছেন, তাই বলছিলাম আজ একদিন অফিস কামাই দাও না।
ঠিক আছে, আমি অফিসে ফোন করে বলে দিচ্ছি, আজ যেতে পারবো না।
আর শোনো, সে তোকে একটা ফোন করে ব্যাপারটা জানিয়ে দিও, লজ্জা লাগছে এটা ভেবে, ওকেও শুধু শুধু সন্দেহ করেছে।
আচ্ছা।
শিহাব ল্যান্ডলাইন টেলিফোনটা কোলের উপর টেনে নিল। রিমা শিহাবের দিকে তাকিয়ে রইল সহানুভূতি মাখা দৃষ্টি নিয়ে, স্বামীকে সে অনেক ভালোবাসে। রিমা কোনো দিনও শিহাবের হাত ছাড়বে না, সুখে দুঃখে বিপদে আপদে তার স্বামীর পাশেই থাকবে, মনে মনে এই প্রতিজ্ঞাই করল রিমা। অদ্ভুত এক রহস্যময় গল্প, তাই না? এবং আমি বলবো এক কথায় অসাধারণ চমৎকার এক রহস্যের গল্প। সাধারণত এরকম গল্প শোনা যায় না, ভীষণই আনইউজুয়াল একটা গল্প। এবং আমি খুব ধন্যবাদ জানাতে চাচ্ছি মোহাইমিনুল ইসলাম বাপ্পিকে, আপনি একটা চমৎকার গল্প পাঠিয়েছেন। আমার মনে হয় যে এই সমস্ত বন্ধুরা রহস্য ভালো, রহস্য যে আসলে কত রকমের আছে এই পৃথিবীতে, আজকের এই গল্পটা আরেকবার প্রমাণ করে দিল যে মানুষকে রহস্য দিয়ে, কত রকম রহস্য দিয়ে আটকে রাখা যায় যেখানে কোনো ভূত নেই, কোনো খুন নেই বা অন্য কোনো কিছু নেই, কিন্তু কি অদ্ভুত একটা রোগ যার নাম হচ্ছে সোমন্যাম্বুলিজম। একটা এটা এক ধরনের মানসিক রোগ, স্লিপ ওয়াকিং এর মতন, যে সে হয়তো একটা সময় যেরকম বলছে যে এক প্রিস্ট টরন্টো শহরে গাড়ি চালাতো রাত্রেবেলা, সে ভুলে যেত সব একসময়। এটা যে কোনো মানুষেরও হতে পারে, আমার হতে পারে, তোমার হতে পারে, বা বন্ধুরা যারা শুনছে তাদের হতে পারে। অসাধারণ একটা গল্প, আরো ধন্যবাদ জানাতে চাই যাদেরকে। আমি একটু শেষ করে দিচ্ছি এই অসাধারণ রহস্যের গল্পে যারা অভিনয় করেছেন, মিলু আনাম, সাকিব, ফারজানা, ব্রতি এবং জাহিদ। ব্রতিকে অনেকদিন পরে আমরা আমাদের এই গল্পের মাঝখানে পেয়েছি, খুব চমৎকার অভিনয় করেছে সে। এবং এই লেখাটা স্ক্রিপ্টিং এ স্ক্রিপ্টটা তৈরি করতে আরো কিছুটা সাহায্য করেছেন সিফাত মাহমুদ, সাকিব, ফারজানা। আর যে চমৎকার সাউন্ড বা শব্দ আমরা শুনতে পাচ্ছি, সাউন্ড স্কোর গুলো অসাধারণভাবে এডিটিং, এই আয়োজনের পুরো কৃতিত্ব খালিদের আমাদের, এবং পুরো কুয়াশি টিমকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় আমরা অনিন্দ্য, তুমি একটু পড়ো, বন্ধুরা তাদের মানে এই এটা শোনার পর তাদের রিয়াকশন কি বা কে কি লিখে পাঠিয়েছে, তারপর আমি পড়ছি।
মিরপুর থেকে মাহমুদ হাসান রাশেদ লিখেছে যে আপু আজকে আমার জন্মদিন, আমি আজকে কুয়াশা শুনছি, এই জন্মদিনের সময়টাকে অনেক ভিন্ন একটা অনুভূতি দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। এছাড়া এমডি ইমরুল খান উনি
জন্মদিনের শুভেচ্ছা, যে বন্ধু পাঠিয়েছে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
এমডি ইমরুল খান লিখেছেন, আপু তোমাদের, আমি নতুন বন্ধু, তোমাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। জিলানি আহমেদ লিখেছে, হাই আপু, তোমাদের শো আমার অনেক অনেক ভালো লাগে। এরকম ভালো লাগার আসলে কথা অনেকগুলো আছে, কিন্তু আমি গল্পের দিকে আবার একটু ফিরতে চাই যে এখানে রিমা সে ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়াশোনা করেছে, এখন রিমা যদি না থাকতো তাহলে গল্পটা আরো কত জটিল হতে পারত। রিমা ধরে ফেলেছে যে শিহাবের আসলে রোগটা কি, কারণ রাতে যদি শিহাব একা থাকতো বা অন্য কেউ থাকতো তাহলে হয়তো এই রোগটা না ধরতে পেরে আমাদের প্রচলিত কুসংস্কারের মতো করেই হয়তো কোনো কিছু তারা ট্রিটমেন্টে যেত, এটা একটা বিষয়। আর আমার জীবনে এরকম ছোটখাটো অভিজ্ঞতা আছে যে কারোর সাথে কথা বলছি মনে হচ্ছে যেন জীবনে কখন না কখনো তার সাথে একই জায়গায় একই সময়ে একই এনভায়রনমেন্টে আমি কথা বলেছি, এরকম অসংখ্যবার মনে হয়েছে।
সেম কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে এরকম এমন হয়েছে যে একটা আমি একটা ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে এই ঘটনাটা আমি আগে স্বপ্নে বা কোথাও দেখেছি বা এই জায়গাটা আমার দেখা, এটা মধ্যে প্রত্যেকেরই আমার মনে এরকম একটা হয়, বা এক স্বপ্ন আমি কয়েকবার দেখেছি যেন এরকম হয়েছে যে একই স্বপ্ন হুবহু স্বপ্ন। এবং সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ খুব স্থবির হয়ে বসে থাকতাম যে এটা কি দেখলাম, এরকম অনেক কিন্তু হয়। এর কিন্তু সাইকোলজি বলো বা অন্য কিছু বলো, এর কিন্তু কোনো আমরা কোনো সলিউশন বা কোন রকম কোনো আমরা কখনো সেরকম কোনো ব্যাখ্যা নেই, কোনো এক্সপ্লেনেশন নেই এটার। আর আমাকে অনেকে লিখে পাঠিয়েছেন সাইকোটাইপের গল্পটি লিখেছে আশরাফুল হাবিব। নাদিম মোহাম্মদ যে ভয় পায়নি আপনার স্টোরিটা অনেক ভালো লেগেছে, সবসময় যে ভয় থাকবে তাই না, যে রহস্যের মধ্যে টান টান উত্তেজনা থাকে এরপরে কি হবে পরে কি হবে, সেটাও কিন্তু আমাদের কুয়াশার আয়োজনের মধ্যে একটা পার্ট ছিল। না কখনো বলিনি যে আমরা শুধু ভয় দেখাবো, আমরা কিন্তু প্রতিবারই বলি রহস্য। কুয়াশা মানেই হচ্ছে যখন কুয়াশা পড়ে কুয়াশার ভেতরে কি আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না, সেটা যে শুধু ভয়ই থাকবে ভূতই থাকবে বা কিছু, এবং ভূতের আয়োজন এটা কুয়াশা কখনোই নয়। আমরা প্রথম থেকে শুরু থেকে বলেছি যখন আমরা অনুষ্ঠানটা শুরু করি, হতে পারে ফিকশন হতে পারে, ভূত না হলেও আমরা এই পর্যন্ত ভূত কিন্তু সরাসরি কখনোই নিয়ে আসিনি, ভূত ছিল না কিন্তু মনে হয় ভূত ছিল সেরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আরো যারা লিখেছে আমি পড়ছি। আরএন লিখেছে থ্যাংকস ফর breaking the secret of this story. না একটা সময় তো অনেক সময় আমরা একটা সমাধান রেখে যাই না, আমরা বন্ধুদের উপরে ছেড়ে দেই, তাদেরকে বলি আমরা যে তোমরা ভেবে নাও কি হতে পারে, একটা খুব ইনকমপ্লিট একটা সিচুয়েশনের মধ্যে বন্ধুদের রেখে যাই। আর আতিক রহমান লিখেছে রেডি, কিসের জন্য রেডি আমি বুঝলাম না। আর আপু আমাকে একটা আমার একটা কমেন্ট পড়ে না কেন, পড়লাম হৃদয় হাসান জীবন এই পড়ে দিয়েছি, স্টোরিটা খুবই আনকমন ছিল, থ্যাংকস এবিসি রেডিও। অনুখান লিখেছেন, এস আই ইমন লিখেছেন এই ঘটনাটা শুনে আমরা একটা রোগের নাম জানলাম, অফকোর্স আমরা একটা রোগের নাম জানলাম, অনেক ধরনের মানসিক রোগ আছে। অপু দাস লিখেছেন আপু সত্যি কি এই ধরনের রোগ আছে, অবশ্যই আছে, নানা ধরনের রোগ আছে, ঘুমের মধ্যে মানুষ হেঁটে হেঁটে চলে যায়, স্লিপ ওয়াকিং একটা অসুখ আছে, অনেক ধরনের কিছু আছে, এই ধরনের আমরা তো সব জানি না, এরকম একটা গল্পের মাধ্যমে আমরা একটা অদ্ভুত অসুখের নাম জানলাম। আর অনেক কনফিউজ ছিলাম, এম ডি রাসেল লিখেছে ইটস অসম, পুরো কুয়াশা টিমকে অভিনন্দন, ধন্যবাদ। সাদাব খান লিখেছেন চরম লাগছে, নাদিম মাহমুদ মামুন লিখেছেন ভালো বাট ভূত এপিসোড চাই আপু, হবেই সামনে হবে, একদিনে সবকিছু শুনতে চাইলে হবে কেমন করে। আর একটা তো বন্ধুদের পাঠানো গল্পের মধ্যে ভৌতিক ব্যাপার ছিলই, দুটোই ছিল খুবই একটা অদ্ভুত ধরনের ঘটনা, যে একটা লিফটের ঘটনা কুচি যে একটা লোককে থেকে সে কি আমরা জানি না, তারপরে একটা মাকড়সা একটা মানুষই সেই হোটেলের মালিক সেই মাকড়সা হয়ে যায়, ট্যারেন্টুলা মাকড়সা সেই বিষাক্ত মাকড়সা। আচ্ছা ভালো বাট আচ্ছা সেটা তো পড়লাম, রাইট ভাইয়া আমারও এমনটাই হয়, এস আই ইমন লিখেছেন তোমার কথা শুনে একটু তুমি যেটা বলছিলে। আর আপু অনেক ভালো হয়েছে, এটা লিখেছে ফাতিমা ইয়াসমিন জেমিনি, ভূত হত্যাকাণ্ডের চেয়ে এরকম গল্প কুয়াশায় দিলে ভালো হবে, আমি সব রকম গল্প দেওয়ার চেষ্টা করব। আতিক রহমান লিখেছেন, কোথায় চলে গেল আতিক রহমান, আচ্ছা যারটা আগে আছে তারটি পড়ছি, আচ্ছা আতিক রহমান হ্যাঁ হাসিবুর রহমান সবুজ লিখেছে চরম একটা স্টোরি, আপুর স্টোরিটা খুবই ডিফারেন্ট খুবই ভালো লাগছে। রায়ান নৌফেল লিখেছেন, আর রিয়াস পিটু লিখেছে তার কাছে খুব একটা ভালো লাগেনি আসলে, কিন্তু অধিকাংশ মানুষই ভালো লেগেছে। আলিয়া আলাফ আরিফিন লিখেছেন কুয়াশা অলওয়েজ রহস্যময়, ভেরি রাইট ভেরি ট্রু। অস্থির লিখেছে সাদাব খান, অসম লিখেছে তারিকুল আজিজ, আর একদম শুরুর দিকে যারা পাঠিয়েছে প্রচুর প্রায় 345টার মতন কমেন্টস, আমি এগুলো কখন পড়বো, আছে যাক আমি আমাদের নতুন যে নাম্বারে পাঠানো হয় 2221 যারা লিখেছে আমি তাদেরগুলো পড়ছি এখন। শামিন আপু আমি টমাস, আমি কুয়াশার নতুন বুল ফ্যান আজ, এবং আমার আজকের কাহিনীটা খুবই ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তোমাকে। আপু, ইট ওয়াজ ইন্টারেস্টিং, আই ডিডন্ট ফিল লাইক স্লিপিং। জেসি লিখেছে চিটাগং থেকে, দারুণ 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 লেগেছে। ইফতেখার সাদি লিখেছে, আর শারমিন আপু, আমি একই স্বপ্ন অনেকবার দেখেছি। এই সেম কথা তো আমি উক্তাকে বললাম, যে একই স্বপ্ন আমি অনেকবার দেখেছি, জানি না এর মানে কি। স্বপ্ন মানুষ কিভাবে একই বারবার দেখতে পারে, একদম হুবহু আমার দেখে মনে হচ্ছে এটা খুব ছোটবেলা আমি দেখেছিলাম, এরকম বহুবার হয়েছে। আর ভাইয়া, কুয়াশার চিৎকারটা আমি সহ্য করতে পারি না, আমার হার্টে ওটা হিট করে, ঘুম পুরো খেয়ে ফেলে। আচ্ছা, আজকে একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি গল্পের কারণে, হয়তো যেহেতু আজকে রহস্যটা খুব বেশি ছিল। যাদের এরকম সমস্যা আছে, হার্ট একটু দুর্বল বা একটু মানসিক ভাবে দুর্বল, একটু বেশি ভয় পায়, ভীতু, অথবা হার্টের রোগ আছে, যারা একটু বয়স হয়ে গেছেন, শারীরিক অসুস্থতা রয়েছে, এবং শিশু যারা অপ্রাপ্তবয়স্ক, তারা দয়া করে কুয়াশা শুনবে না, ওকে অনুরোধ রইল। কারণ পরে কিছু হয়ে গেলে কিন্তু পুরো দোষটা আমাদের ঘাড়ে এসে যাবে, তাই সতর্কীকরণ বাণীটা আমরা শুরুতেই দিয়ে দিই, আজকে শেষে দিলাম আগামী দিনের জন্য। মিতু লিখেছে শান্তিনগর থেকে, মাঝে মাঝে আমারও হয় অচেনা কিছু চেনা, অচেনা কিছু চেনা মনে হয়, তবে গল্পটা ভালো লেগেছে। তবে রোগটার নাম আবারও, খুব কঠিন একটা নাম, আবারও বলো, আমি কোথায় নামটা যেন, দাঁড়াও নামটা বলছি, সোমন্যাম্বুলিজম যে লিখে পাঠিয়েছে, এটা বাপ্পি মোহাইমিনুল ইসলাম বাপ্পি ভালো বলতে পারবে, কারণ আমি এটার আজকে আমিও প্রথম শুনেছি। হতে পারে নিশ্চয়ই সেই নাম ছাড়া তো চেক না করে পাচ্ছি, গুগলে সার্চ দিলে বা কোনো কিছু দিলে অবশ্যই আছে। আমার মনে হয় এটা আমাদের ক্রস চেক করা হয়ে গেছে, আমার কুয়াশা টিমের একজন মাথা নেড়ে বলছে হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা, আর রানা রাঙামাটি থেকে লিখেছে ভেরি নাইস স্টোরি। রাহুল চিটাগং থেকে লিখেছে কিশোরগঞ্জের রাহুলের এস এম এস পড়ল, বাট আমার এস এম এস কেন পড়লে না, চিটাগংয়ের রাহুল বলে, আচ্ছা শ্যামিন আপু, আমার বার্থডে, আমার তোমার বার্থডে কবে বলো তো, তোমার তোমার বার্থডে কবে সেটা আমি কি করে বলবো, তোমার বার্থডে তোমার বলতে হবে, এটা তো আমি বলতে পারবো না। আমি রহস্যর গল্প শুনাই, কিন্তু রহস্য সমাধান করা আমার পক্ষে সম্ভব না, বিশেষ করে একটা, আমি তো আর জাদু জানি না যে তোমার জন্মদিন বলে দিতে পারবো। আচ্ছা, সোমা লিখেছে নাইস গল্প, থ্যাংকস, খুব ভালো লাগছে। রাজু বলেছে আপনি আমারও এমন হলো নাকি, আচ্ছা ঠিক বুঝলাম না তোমার কথাটা, হয়তো বা এই রোগের কথা হতে পারে। আমি মুজাহিদ অনেক এনজয় করেছি, ইট ওয়াজ অসম, লেখক ও লেখককে অনেক ধন্যবাদ। জাহিদ রাঙ্গামাটি থেকে লিখেছে আপনাদের নতুন বন্ধু আপু ও ভাইয়ারা, আপনাদের কাছে একটি সত্য ঘটনা পাঠাতে চাই, প্লিজ অ্যাড্রেসটা ভালোভাবে দেবেন, কারণ আমি এসে পরিবহনে বোধহয় পাঠাতে চাই। তুমি একটা কাগজ কলম সামনে রাখো, অথবা তোমার মোবাইলেও তুমি লিখে নিতে পারো চট করে, কারণ নিশ্চয় হাতের কাছে মোবাইলটা আছে, যদি পেন বা পেন্সিল কাগজ না থাকে। আমি প্রথমে ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও 99, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার। আবারও বলছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও 99, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার। আর ইমেল অ্যাড্রেস আছে, এত কষ্ট করে তুমি না পাঠিয়ে কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসও পাঠাতে পারো, সেটা হচ্ছে কুয়াশা FM 8920, আমি আবারও বলছি কুয়াশা KUASHA FM8920@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে, অথবা আমার যে ফ্যান পেজটা আছে আরজি শারমিন, সেখানে ইনবক্সেও তুমি পাঠাতে পারো। আপু, আমার সাথে মাঝে মাঝে এমন কিছু হয়, খুব ভালো লাগলো, ডিজে রকি লিখে পাঠিয়েছে, ধন্যবাদ রকি। রোগের নামটা আরেকবার জানতে চাই, সোমন্যাম্বুলিজম, মুখস্থ হয়ে গেছে আমার, কেন আছে না কিরকম কারোর রোগ, যদি থাকে তাহলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে, মনোচিকিৎসা বিজ্ঞানী বা মনোচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কক্সবাজার থেকে আফসার লিখেছে, আপু এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে, আর দারুণ 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 লেগেছে, কিন্তু নাম পাঠাইনি। হাই আপু, আমি ভাবছিলাম ভূতজনক ভালো লাগলো, ভূতজনক কিছু হবে, কিন্তু তারপরে তার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সবাই এত ভূতের, যে জিনিসের কোন অস্তিত্ব নেই সেটার পিছনে ছোট কেন, কিন্তু যে জিনিসটার অস্তিত্ব আছে, যার পিছনে অনেক রহস্য আছে, যেরকম এরকম একটা অসুখ আছে সেটাই তো আমরা জানতাম না, এটা তো অনেক বড় একটা রহস্য আজকে উদ্ঘাটিত হয়ে গেল আমাদের কাছে। শামিন আপু, ইউ আর আ গ্রেট স্টোরি টেলার, আই লাইক ইউ ভেরি মাচ, আমি ওয়ার ইউ লিটারেচার স্টুডেন্ট, এটা কেমন ইংরেজি হলো, না আমি লিটারেচার স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি লিটারেচার পড়েছি। এবং আজকে একটা কথা আমি বলবো, এটা কাকতালীয় হয়ে গেছে, যদিও রাত ১২টার পর আজকে ১০ তারিখ হয়ে গেছে। গতকালকে ৯ তারিখে আমার বড় ফুপা, আমার যেহেতু নিজের কোনো মামা নেই, আমার ফুপাকে আমি মামা বলে ডাকতাম, আমার গর্ব বলার কারণটা আমি বলছি, তার মৃত্যুবার্ষিকী ছিল। আমার খুব মনটা খারাপ ছিল, কারণ তাকে আমি প্রচন্ড মিস করি। এই যে রহস্যের গল্প, ভূতের গল্প বা নানা ধরনের, বিশেষ করে রহস্যের গল্পই বলবো, এই ধরনের গল্প, এই জাতীয় গল্প আমার তার মুখ থেকে শোনা, এবং আমার বড় ফুপুর বাড়িতে আমি শুধু এই গল্প শোনার কারণে থাকতে যেতাম আমার। এবং তিনি এত চমৎকার করে গল্প বলতে পারতেন। আজকে আমি এই শোটা তাকে ডেডিকেট করতে চাই। এবং তিনি ১২ বছর হয়ে গেছেন, মারা গেছেন। তিনি প্রথম আলো পত্রিকায় কর্মরত ছিলেন যখন তিনি মারা গেছেন, এবং আমি মামাকে ভীষণ মিস করেছি আজকে সারাদিন, বিশেষ করে কুয়াশার আয়োজন বলে হয়তো বেশি মিস করেছি। আমার মনে আছে ব্র্যাম স্টোকারের ড্রাকুলা শোনার জন্য আমি দিনের পর দিন ওই বাড়িতে গিয়ে থেকেছি, এবং তার এত চমৎকার তার বলার ধরন, আমার মনে কিছুটা সেটাও বোধ হয় একটা কারণ, এটা থেকে আমি ইন্সপায়ার, আমি রহস্যের প্রতি যে ইন্সপায়ার, মানে ইন্সপিরেশন রহস্যের গল্পের প্রতি বা মানে আগ্রহ বা এটা থেকে যে ইন্সপায়ার হওয়া, এটা কিন্তু আমার ছোটবেলার এই এই কাহিনী, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। শ্যামিন, আচ্ছা এটা তো গেল, আমি ভালো গল্প বলতে পারি কিনা যাইয়া, তবে খুব ভালো গল্প শুনতে পারি, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। সোহাগখান লিখেছে, অসম স্টোরি, অসম কুয়াশা, কুয়াশা ইজ ভেরি কি, ভেরি ভেরি সরি। আচ্ছা প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি তাই জন্য। আচ্ছা তোমরা বাংলায় লেখো, কোনো অসুবিধা নেই, ইংরেজিতে বাংলা পড়তে এখন আমার খুব ভালো অভ্যাস হয়ে গেছে, অসুবিধা নেই, ইংরেজিতেই লিখতে হবে, কোনো কথা নেই। ভাইয়া ও আপু, আমার কি মনে হয় জানো, আমি যখন যখন যে কাজ করি আমার কাছে সেটা খুব পরিচিত মনে হয়, তাহলে কি আমার এমন কোন সমস্যা আছে আপু, বলেন প্লিজ। মোহাম্মদ আলমগীর চিটাগং থেকে, না এই ধরনের ছোটখাটো সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু প্রত্যেকেরই আমাদের আছে। মানুষ একটা অদ্ভুত জীব, মানুষের ব্রেইন যে আসলে কখন কি কাজ করে, মানুষের মনের কিন্তু কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত বলতে পারেনি যে আসলে মানুষের মনের রহস্য হচ্ছে সবচেয়ে বড় রহস্যের ব্যাপার, সেটা আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। জগদীশ চাকমা লিখেছে রাঙ্গামাটি থেকে, শ্যামিন আপু আমি আপনার নতুন বন্ধু, সারা রাত ধরে আমি প্রথম কুয়াশা শুনছি, খুব ভালো লেগেছে, কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে। আপনি সারা রাত ধরে বা এত রাত ধরে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সীমান্ত লিখেছে নিউ মার্কেট চিটাগং থেকে, কুয়াশার স্টোরিটা অসম ছিল। আর নাইট কিং লিখেছে অসম স্টোরি। রাজীব কেরানীগঞ্জ থেকে লিখেছে মারমিন আপু, না আমার নাম শারমিন আপু, আজকের কুয়াশাটা অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আফসার কক্সবাজার থেকে লিখেছে আপু তুমি অন্য সময় বেশি শোনা, আচ্ছা এখন তো গানের আয়োজন, বেচারা বুঝতে পারিনি, হয়তো একটু কনফিউজ হয়ে গেছে, কারণ কক্সবাজারে তো আমরা বেশি দিন হয়নি, চিটাগং কক্সবাজারে আমরা খুব অল্প সময় গেছি, তারা হয়তো অনেক সময় কনফিউজ হয়ে যায়, হয়তো তারা ভাবে সবসময় হয়তো গান হবে। হাই আপু, হাই শারমিন এন্ড অনিন্দ ভাইয়া, কেমন আছো? আমি রাজা, ঢাকা শনি রাখড়া থেকে, তোমাদের নতুন বন্ধু, গল্পটি চমৎকার। আর লিখেছেন এটা তুষার খান, আচ্ছা কুয়াশা খুব ভালো লাগে কিন্তু একটা মেয়ের চিৎকার ভালো লাগে না এত রাতে, এত সাউন্ড, ইমরান খান জার্নালিস্ট। এটা সবাই ভয় পাই, ভয় পাওয়ানোর জন্যই এই আওয়াজটা দেয়া, এত রাতে এরকম গভীরভাবে চিৎকার কখন করে মানুষ, যখন খুব ভয়ঙ্কর কিছু তার ভয় পায় বা ভয়ঙ্কর কিছু ঘটে তার সঙ্গে। আপু আমার নাম তপু, মাঝে মাঝে আমারও এরকম হয়, ঘুমের মধ্যে হেঁটে চলে যাই, সকালে আম্মু বলে কিন্তু বিশ্বাস হয় না, স্লিপ ওয়াকিং তোমার যেটা সেটা মোটামুটি সবাই আমরা জানি। হাসিব লিখেছে থ্রিলিং ইয়েট বিউটিফুল স্টোরি লাইন, আচ্ছা সাগর লিখেছে এত রহস্যময় গল্প আগে শুনিনি, একদম সঠিক, আমি বলবো আমার শোনা সবচেয়ে চমৎকার রহস্যের গল্প এটা। প্লিজ আমার SMS টা পড়ো না, আমি তোমাদের নতুন ছোট বন্ধু মাহি, আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। রাকিব যাচাবাই থেকে লিখেছে আপু এতক্ষণে গিট্টু খুলল, এটা আমি নিচে থেকে পড়ে যাচ্ছি, গিট্টুটা খুলল, আসলে এবার এটা খুব চমৎকার ছিল, আমরা গিট্টুটা অনেকক্ষণ ধরে রেখেছি, আজকে একেবারে শেষে গিয়ে আমরা গিট খুলে দিয়েছি রহস্যের। সাধন চিটাগং থেকে লিখেছে দিস ইজ ভেরি মিস্টেরিয়াস স্টোরি, আই লাইক ইট। মিরপুর থেকে আলামিন লিখেছে আপু এই প্রবলেমটা আমারও হয়, আমি যেটা স্বপ্নে দেখি সেটা মাঝে মাঝে খাটি খাতায় লিখে রাখি, ও খাতায় লিখে রাখো তাহলে বোধহয় তোমারও মনে এই সমস্যা আছে, এই সোমন্যাম্বুলিজম রোগ হয়েছে। তুমি একটু SMS পড়ো, দেখো ফ্যান পেজে কি আছে।
আমাদের এখানে আজকের গল্পটা তো আসলে চমৎকার ছিল, সবাই বলেছে। এর মধ্যে একজন লিখেছে যে আজকের গল্পটার সাথে এটা সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলে অসাধারণ ছিল। এটা লিখেছে সান আরশাদ, উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবিসি পুরো কুয়াশা টিমকে
অনেক ধন্যবাদ। উনি বিদেশে থাকেন, বিদেশ থেকে অনলাইনে বসে শুনেন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পরে আপনার এসএমএস পেলাম।
আচ্ছা, হুমায়ুন কবির সুহাস উনি লিখেছেন, আমি আর আমার বন্ধু একসাথে কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ কুয়াশা টিম। এছাড়া শাকির আলম উনি লিখেছেন, কুয়াশা ভালো লাগছে এবং বন্ধুদেরকে নিয়ে শুনছি। এছাড়া তুষার আহমেদ উনি লিখেছেন যে হাই আপু, কেমন আছো, আজকের কুয়াশা অনেক অনেক ভালো লেগেছে, আমি ও আমার 19 জন বন্ধু মিলে শুনছি গল্পটা, পড়ে গল্প শোনাটা ভালো হয়েছে, মানে আমরা যে গল্পটা আসলে পড়েছি।
আমি একটা এটা পড়ছি যে একজন লিখে পাঠিয়েছে, আই থিঙ্ক দ্য ফার্স্ট টু স্টোরিজ ওয়ার অ্যামেজিং অ্যান্ড ওয়াও আ হ্যাট্রিক, এথনিকা লিখে পাঠিয়েছে। আসলে হ্যাট্রিক আছে, কিন্তু হ্যাট্রিক হয়েছে, আমরা তিনটা দারুণ গল্প শুনেছি এবং তিনটাই কিন্তু একই ধরনের হিমেল লিখেছে, এই গল্প নিয়ে আমি একটা ফিল্ম বানাতে চাই, এবিসি রেডিওর পারমিশন লাগবে অবশ্যই। মোহাইমিনুল ইসলাম, মোহাইমিনুল ইসলাম আমি বাপ্পি বলি, আমি খুব আটকে যাই এরকম কঠিন নাম বলতে গিয়ে, তার পারমিশন লাগবে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। শারমিন আপু, আমি খুরশেদ কোথা থেকে কি ইউজি ল্যাব থেকে, আচ্ছা কুয়াশা শুনছি, সে যখন শুনছিল আমি, আচ্ছা আরেকজন লিখছে, আই ভিজিটেড মাই হাউস ইন স্লিপ রহমান, আমি এটা বুঝতে পারলাম না ঠিক, যাহোক কখনো খোলা বারান্দায় এরকম ঘুমের মধ্যে যদি খোলা ছাদে চলে তার পরবর্তীতে সেকেন্ড ভিজিট করা হবে না। আচ্ছা, আল শাহরিয়ার ঢাকা ইউনিভার্সিটি লিখেছে, আপু আমার প্রিয় মানুষটির, আচ্ছা শাহরিয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি যে আয়োজনটা চলছে তুমি এর মধ্যে থেকে বের হয়ে গেলে কি করে, তোমারও কি এরকম কোন মানসিক সমস্যা আছে, আমার মনে তোর মনের রোগ, সে রোগের চিকিৎসা এই আয়োজন হবে না, সে রোগের চিকিৎসা হবে অন্য আয়োজন। তামিম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শামিন আপু ব্রতী আপু কোথায়, কুয়াশা খুব ভালো লেগেছে, আজকে ব্রতী আপুর অভিনয় করেছে কুয়াশা, এটা অনেক বড় একটা প্রাপ্তি তোমাদের সবার জন্য যারা ব্রতী আপুকে মিস করো। চট্টগ্রাম থেকে আকরাম লিখেছে, খুব ভালো লেগেছে কুয়াশা। জাহাঙ্গীর লিখেছে, আমি আর কুয়াশা শুনব না কারণ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কুয়াশার প্রচুর প্রচুর ভক্ত, দিনে দিনে কুয়াশার ভক্ত বেড়েই যাচ্ছে এবং আমার মনে হয় আমার জন্য খুবই একটা পজিটিভ বিষয় যে কোন আয়োজন এত সাকসেসফুল, আমি তো অনেকগুলো শো করেছি, আমি এত সাকসেসফুল শো কখনো করিনি শুরুর থেকে, কিন্তু অনেক বেশি আমি ইন্সপায়ার্ড হয়েছি শ্রোতা বন্ধুদের কাছ থেকেই, আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছি, আরো বেশি চেষ্টা করেছি এবং কুয়াশার কাজে আমি যত যত্ন নিয়ে সবাই যে পরিমাণ আমরা শ্রম দেই এই কাজটার পেছনে, আমার মনে হয় সেই শ্রম দেবার ভালো কাজের জন্য পরিশ্রম করতে এবং পরিশ্রমের ফল অবশ্যই ভালো হবে, কেউ যদি খুব ভালো মতন লেখাপড়া করে পরীক্ষার আগে তার ফলাফল তো ভালো হবেই। চিটাগং থেকে নয়ন লিখেছে, থ্যাংক ইউ, আচ্ছা ভালো একটা ইন্টারেস্টিং স্টোরি তার জন্মদিনে প্রেজেন্ট করবার জন্য। নয়ন, জন্মদিনের শুভেচ্ছা রইল এবং আবারও সবাইকে বলছি যারা ইংরেজিতে লিখতে হয়তো সঠিকভাবে লিখতে পাওয়া অনেক সময় হয় না বা লেখা যায় না, প্লিজ বাংলায় লেখো, কোনো অসুবিধা নেই, আমি পড়ে দেবো। আর শওকত লিখেছে, থ্যাংক ইউ শারমিন কুয়াশার জন্য, দারুণ 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 গল্প, আচ্ছা বাস্তব কিনা লিখেছে, বাস্তব কিনা যাই না তবে দারুণ 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 গল্প লিখেছে অগাস্টিন। সামিন লিখেছে, আপু গল্পটা খুব সুন্দর, আপু আপনি কেমন আছেন, আমি আপনার নতুন বন্ধু, আমার নাম সীমান্ত চট্টগ্রাম থেকে, খুবই রহস্যময় খুবই আকর্ষণীয় গল্প, ভেরি নাইস, থ্যাংক ইউ। আর রিয়াসাত নূর লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আজ ঘটনাটা শুনে আমি আজ অনেক অনেক খুশি, এমন একটা গল্প চাচ্ছিলাম অনেক দিন থেকে, অনেক ধন্যবাদ রিয়াসাত, খুব ভালো একজন শ্রোতা পেয়েছি। আর লিখেছে আরেকজন, আপু এই সাইকোলজিক্যাল প্রবলেমটার সাথে আমি একমত কারণ ছোটবেলায় আমার সাথেও এরকম হয়েছে, মাসুম এটা লিখেছে। তুমি কিন্তু আমাদের যদি সত্যি তোমার মনে থাকে সেই ঘটনাটা কি বা এরকম কোন মানে সিনেমাটিক ব্যাপার ঘটে থাকে তোমার জীবনের সঙ্গে, বা তুমি নিজে মিলিয়েও সেটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। ফারুক কবিলা থেকে লিখে পাঠিয়েছে, আই লাইক ইট। আর নতুন বন্ধু তফিককে স্বাগত। চিটাগং থেকে লিখে পাঠিয়েছে আগ্রাবাদ থেকে মিম, লিখেছে গল্পটা অনেক 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 দারুণ, অনেক 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 ভালো লাগলো, মেনি মেনি থ্যাংকস, এরকম একটা নাইস স্টোরি শোনাবার জন্য। আবরার লিখেছে কক্সবাজার থেকে, এই রোগটার নাম, এই রোগটা আমার ছিল বাট আমি এখন সুস্থ, চমৎকার।
তুমি
হ্যাঁ, যে এরকম একটা রোগ তাদের হতে পারে, কুয়াশার ভয় দূর করতে অ্যান্টি কুয়াশা চাই। হোয়াটস দ্য মিনিং অফ আর জে শারমিন, আই এম মিস রাজু, ছেলে কখনো রাজু হয় নাকি, মেয়ে না কি, তুমি চিটাগং থেকে। আর জে শারমিন হচ্ছে রেডিও জকি, রেডিও রকি ম্যানের কথা বন্ধু, এবং শারমিন মানে, শারমিন মানে না আর জে মানে, আর জে মানে কথা বন্ধু। শারমিন নামে আমার স্পেলিংটা আই দিয়ে না, ডাবল ই দিয়ে, এম ডাবল এন। আচ্ছা, আর রিয়াজুল ফরিদপুর থেকে লিখেছে, আই থিঙ্ক কুয়াশাস বিগিনিং ক্রাইং ফিমেল সাউন্ড শুড বি ডিলিট বিকজ দ্য সাউন্ড ইজ সো ডিস্টার্বল, কি হবে ডিস্টার্বিং হবে যখন সে শুনে, তখন সে অনেক ভয় পায়। প্লিজ বাংলায় লেখো, বাংলায় লেখো। আচ্ছা, নোমান লিখেছে উত্তরা থেকে, 26 বছর তার বয়স, প্লিজ 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 আমি শুনতে পারছি না, এগুলো কোনোভাবে নর্মাল না আপু, আমি টুকটাক লেখালেখি করি, লেখালেখি না, আচ্ছা লেখালেখি করি, বাট আজ তোমরা যে ব্যাখ্যা দিয়েছ বাকিটা তো আসেনি, আমি পড়তে পারলাম না। গল্পটা খুব অসম বাট খুব ভয় পেয়েছি, এখানেও ভয় পেয়েছি, আসলে ভয় মানুষ যে কখন পায় কেউ বলতে পারে, এটা যে একটু ভয়টা তো একটা অনুভূতি, এটা এক একজনের এক এক রকমের।
শারমিন একটু বলে দাও যে এবিসি রেডিওর ফ্যান পেজে অনেকে লিখেছে যে আমার পরীক্ষার কারণে আমি শুনতে পারিনি, এটা কি কোথেকে শোনা যাবে কিনা, আমরা কিভাবে শুনবো?
আচ্ছা, এটা এবিসি, আমাদের যে এবিসি রেডিও bd.fm এ লগ ইন করতে হবে, www.abcradiobd.fm, এখানে লগ ইন করে দেখবে সংগ্রহশালা বলে একটা লেখা আছে, অর্থাৎ আর্কাইভ, সেখানে তুমি ক্লিক করো, সেখানে ক্লিক করলে তোমার পেয়ে যাবে অনেক কুয়াশার সবগুলো এপিসোড দেওয়া থাকবে ডাউনলোড, আজকেরটা হয়তো আগামীকালকে পাবে তুমি, আগামীকালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে, বা আজকে ভোর রাতেও পেয়ে যেতে পারো, সারপ্রাইজ মানে কুই সারপ্রাইজিংলি। আর আরেকটা খবর বলছি, আগামীটা হয়তো বা মাঝে মাঝে গভীর রাতে কখনো সখনো কুয়াশার রিপিট হতে পারে যে কোনো, কিন্তু সেটা এখন বলবো না, সেটা তো চমক থাকছে, এখনো সেরকম পুরোপুরি কোন ইয়ে হয়নি, কিন্তু তোমরা ডাউনলোড করে শুনতে পারো, আগের এপিসোডগুলো সেখানে পেয়ে যাবে, যারা আজকে নতুন কুয়াশা শুনছো, অনেকগুলো এপিসোড হয়ে গেছে ইতিমধ্যে, আমরা এপ্রিল মাসের 15 তারিখ শুরু করেছিলাম। আশা লিখেছে, আপু আজকের কুয়াশা খুব খুব খুবই আগে চাইতে বেশি সুন্দর হয়েছে। শামিন আপু, আমি আলামিন, কুয়াশা শুনি না, শুনে ভালো লাগলো, শুনে না মানে আজকে শুনেছি, শুনে ভালো লাগলো, বামেন সিং থেকে পাঠিয়েছে। আর লাবণ্য চিটাগং থেকে লিখেছে, একেবারেই একটা নকল করা গল্প, জানি এসএমএসটা পড়বেন না, না কেন এসএমএসটা পড়বো না, এটা মোটেই নকল করা কোনো গল্প না, কোনো প্রমাণ থাকে, এটা তো আমি বলতে পারবো না, যিনি পাঠিয়েছেন তিনি বলতে পারবেন, এটা তার লেখা গল্প, সে লিখেছে। আর আমরা যে প্রথম গল্পগুলো পড়েছি সেগুলোর নাম দিয়ে পাঠিয়েছে যে কার অনুবাদ কি, আমরা সব বলেই দিয়েছি। আই থিঙ্ক দ্য ফার্স্ট টু স্টোরিজ ওয়ার অ্যামেজিং, আচ্ছা এটা পড়েছি, এটা একই এসএমএস দুবার এসছে, আই এম সরি। আপু আমি তোমাদের একটা নতুন বন্ধু সবুজ, তোমাদের আজকের গল্পটা খুব সুন্দর হয়েছে, আমি আমার ছোট বোন শুনলাম। নাসিম লিখেছে যাত্রাবাড়ি থেকে, ঘটনাটা খুবই সুন্দর। সানি লিখেছে স্টোরিটা নাইস, যদি আমার গার্লফ্রেন্ড অ্যানি শুনতো তাহলে খুব ভালো লাগতো। ইটস অসম, আই এম ইয়র নিউ ফ্রেন্ড, নাম পাঠানি। আচ্ছা, তোমার কাছে ওই এবিসির ফ্যান পেজে বা আর ডিসেমিনের ফ্যান পেজে কি কোনো কিছু আছে তুমি পড়তে চাচ্ছ এই মুহূর্তে? না
এই মুহূর্তে,
আচ্ছা আমি পড়ছি। হ্যাঁ, অনেকগুলো আছে, আমার মনে হয় আমি বারবার শারমিনের প্রেমে পড়ি টুকটুকি। আচ্ছা আপু, আপনার নিউ ফ্রেন্ড মুজিব কক্সবাজার থেকে, রোগের নামটা আরো একবার বলেন প্লিজ, রোগের নাম হচ্ছে সোমনাম্বুলিজম। আর বাপি সন্দীপ থেকে লিখেছে, আপু তুমি আমার এসএমএস পড়ো না কেন, তোমার এসএমএস আমি পড়লাম। আর জুয়েল লিখেছে আগ্রাবাদ থেকে, আপু আমার গার্লফ্রেন্ডকে বলছি আমি ঘুমাবো, দেন ওকে ফাঁকি দিয়ে কুয়াশা শুনেছি, খুব ভালো লাগছে কুয়াশা, এটা খুব দারুণ। মানে কুয়াশার কি আকর্ষণ যে গার্লফ্রেন্ড এর সঙ্গে মানুষ প্রেম করা ভুলে যাচ্ছে কুয়াশা শুনতে গিয়ে, এটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আচ্ছা, আর শুভ লিখেছে আজকে প্রথম, আজকে প্রমাণ হলো যে সায়েন্সের ল হবে বোধ হয়, যাই হোক বিজ্ঞান, বিজ্ঞানটাই বড় সে বলতে চাইছে হয়তো ভূত চুতের চাইতে। নুরু লিখেছে আপু স্টোরিটা আমার ভালো লাগেনি, তুমি বোধহয় ভূতের গল্প কিছু আশা করেছিলে হয়তো, কিন্তু প্রত্যেকের কাছে ভালো লেগেছে, তুমি মনোযোগ দিয়ে শোনো নি বা তুমি হয়তো গিট্টুটা যে খুলেছে বা রহস্যটা বুঝতে পারোনি। আবরা লিখেছে কক্সবাজার থেকে, আপু আমি এই রোগটায় ভুগতাম তার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করত। আর মোহাম্মদ মাসুদ চিটং থেকে লিখেছে, আপু আপনাকে অনেক ধন্যবাদ এত নাইস গল্প শোনানোর জন্য। বিজয় মার্মা চিটগং থেকে লিখেছে, কুয়াশার গল্পটা খুব অসাধারণ, এবিসি রেডিও কে থ্যাংকস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সো সুইট আর নাইস স্টোরি, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ, রেইন বয় শামিম। আর নিশান লিখেছে আজিমপুর থেকে, আপু আমি সারা দিন যা করি দ্যাট মিন্স যা কথা বলি তার মধ্যে 50% কথা রাতে ঘুমের মধ্যে রেগুলার বলি, তাহলে আমি কি এটা এটা ওই রোগ না, এটা আবার অন্য কোন রোগ যেটা আমি জানি না, এটা তোমার সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে, এটা কি এটা আমিও বলতে পারবো না, আমি তো আর সাইকিয়াট্রিস্ট নই, আমি একজন স্টোরি টেলার এই মুহূর্তে আর কি। কুয়াশার অসম স্টোরি বাট একটু নাটকীয়, তুমি নাটকীয় তো বটেই, আমাদের প্রত্যেকটা ঘটনার মধ্যে নাটকের অংশ থাকে, নাটকীয় হবে না, নাটকীয় না হলে তুলে ধরো কি করে, স্টোরিটা অসম করার জন্যই এই নাটকের বিষয়টা রাখা। ফারজানা আপু আমি শেষের কিছুটা শুনতে পারিনি, ও ফারজানা লিখেছে, তো আপনি তোমরা আগে নাম না লিখে পরে নাম লিখলে সুবিধা হয়, মানে নইলে বুঝতে পারা যায় না, কারণ নিজের নাম লিখে যদি আপু লেখো তাহলে আমি তোমাকেই আপু ডেকে ফেলবো, সুতরাং প্রথমে এবিসি লিখতে হবে, এবিসি লিখে তারপরে যেটা লিখবে তারপর নাম লিখে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একজন জোকও লিখে পাঠিয়েছে, সেটা এখন পড়া যাবে না। শারমিন আপু আমার খুব ইচ্ছা তোমার সাথে ডিনার করব সায়দাবাদ, ওই যে স্বপ্নে তো অনেক কিছু হচ্ছে, স্বপ্নে আমার সাথে ডিনার করতে পারো তুমি। আপি দিস স্টোরি ইজ ভেরি নাইস, আমি আকাশ টাঙ্গাইল মির্জাপুর থেকে, আন্নি মিরপুর থেকে লিখে পাঠিয়েছে, কুয়াশার গল্প কি ডাকযোগে পাঠানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই পাঠানো যাবে, আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার এবিসি রেডিও, শুরুতে এবিসি রেডিও লিখবে, ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার। আর ইমেইলও করতে পারো, ডাকযোগে তো পাঠাতেই পারো, ডাকযোগে পাঠাতে ইমেইলটা আজকে খুব ইজি আমার মনে হয়, ইজি প্রসেস, কিন্তু অনেকে হাতে লিখে পাঠায়, আমরা অনেক হাতে লেখা গল্প পাঠিয়েছি পেয়েছি। যদি ইমেইল অ্যাড্রেসে পাঠাতে চাও আমি সেই অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, কুয়াশা এফ এম 8920 kuashafm8920@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। হাই শারমিন আপু, আমি কুয়াশার নতুন বন্ধু জেমি কক্সেস বাজার থেকে, কুয়াশা শুনতে খুবই লাইক করি, অনেক ধন্যবাদ। জামি চিরগং থেকে, আপু গল্পটা অনেক সুন্দর। সৌম্য ঝিকাতলা থেকে লিখে পারেছে, আপু কুয়াশার শাউটটা সুস্থ মানুষ শুনলেও ভয় পায়, প্লিজ এটা একটু চেঞ্জ করেন, প্লিজ এটা বোধহয় চেঞ্জ করা যাবে না, একটু আমরা তো কমিয়ে দেই, আমরা ফেডার নামিয়ে দেই, তারপরও যদি ভয় পাও তাহলে আর কি করা যাবে, গল্পটা হতো খুব সুন্দর যদি শেষ না হতো, বা বাবা তাহলে তো সারা রাত চলতে থাকতো গল্প। সাকিব লিখেছে, গল্পটি ইন্ডিয়ান মুভি কার্তিক কলিং কার্তিকের সাথে মিল আছে, আমি দেখিনি ছবিটা, দেখবো তো, ভালো কথা মনে করে দিয়েছ। আর শুভ ভৌমিক লিখেছে, আপু আমি আপনার নতুন বন্ধু, খুব ইন্টারেস্টিং স্টোরি, কিপ ইট আপ। ফারজানা লিখেছে, আবার আমি শেষের কিছুটা শুনতে পারিনি, একটু বলবে কি না? আমি বলবো না, তুমি ডাউনলোড করে শুনিনি, এখন আর সময় নেই, ফারজানা একটু কষ্ট করে এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করে সংগ্রহশালা থেকে ডাউনলোড করে আগামীকালকে তুমি শুনতে পাবে। আমার মনে হয় আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, আগামী পর্বে কুয়াশার পর্বে আমি চাই আরো একটা বন্ধু যদি এরকম গল্প পাঠে, এবং বাপ্পিকে আমি আরো ইন্সপায়ার করছি, মোহাইমিনুল ইসলাম বাপ্পি আপনি প্লিজ, বা তুমি প্লিজ, আপনি বলছি এত চমৎকার আপনি একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন, গল্প পাঠিয়েছেন, আপনি যদি এরকম গল্প আরো পাঠান আমাদেরকে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে একরকম না হয়ে যায়, একটু যেন ভ্যারিয়েশন থাকে, আপনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ থাকবো পুরো কুয়াশা টিম। এবং আরো যারা পাঠাতে চান এ ধরনের গল্প, কোন সত্যি ঘটনা হতে পারে, আমরা অনেক সত্যি সত্যিকারের রহস্য কাহিনী, হত্যাকাণ্ড, অনেক কিছু আমরা আমরা বন্ধুদেরকে এর মধ্যে কুয়াশার মাধ্যমে গল্প আকারে শুনিয়েছি। তবে অবশ্যই যদি কোনো সত্যি ঘটনা থাকে সেটা হতে হবে কোনো সলভড কেস বা মার্ডার কেস, এবং চাইলে আপনাদের নাম পরিচয় আমরা গোপন রাখবো, যেটা আমরা আগেও রেখেছি। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।
আরেকটা বিষয়, গল্পের ভিতর রাজনৈতিক কোনো বিষয়
না, সেটা আমরা প্রচার করবো না। আর তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো আজকে যারা ভয় পায় তারা তো সবসময় ভয় পাবে, চিৎকার একটা শুনবে হয়তো শেষে, সেই চিৎকার শুনে ঘুমাতে যেও। আবার কথা হবে কুয়াশায়, সে পর্যন্ত খুব ভালো থাকো, এবিসির সঙ্গেই থেকো, শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.